Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
আমন্ত্রণ আরো একবার আপনারা সবাই শোনা শুরু করেছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। এই মুহূর্তে আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। সপ্তাহ ঘুরে আরো একটি আনকোর এপিসোড নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি আমি। যারা এই মুহূর্তে কান পেতে আছেন এবিসি রেডিওতে, দেশ এবং দেশের বাইরে থেকে ইন্টারনেটে যারা আমাদেরকে শুনছেন, আরো একবার স্বাগত। জীবনের গল্প মানেই হচ্ছে একজন বন্ধুখানে আসবেন, মন খুলে খানিকক্ষণ মনের কথাগুলো বলবেন এবং তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো আমাদেরকে কখনো কখনো হাসাবে, কাঁদাবে, বর্ণিল সব অনুভূতির মধ্যে দিয়ে যাব। তো আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। আজকে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন যার জীবনের গল্প আমরা জানবো, আর যারা এখানে জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরও একবার বলছি 09613892892। হ্যাঁ, চলুন অনুষ্ঠানের শুরুতে দেখা যাক কে রয়েছে আমার সঙ্গে। আপনার নাম?
শাওন।
শাওন, বয়স?
30।
এই মুহূর্তে 30 বছর?
হ্যাঁ, এই মুহূর্তে 30 বছর।
জন্ম জেলা?
নরসিংদীতে
জন্মগ্রহণ করেছেন, ওখানেই আছেন এখনো?
হ্যাঁ, ওখানেই আছি।
ঠিক আছে, শুরু করুন আপনি, আপনি যেখান থেকে মনে পড়ে আপনার জীবনের গল্প।
আমার ছোটবেলাটা হচ্ছে নরসিংদীতেই কাটে, বাবা মা দুই বোন এক ভাই, এই ফ্যামিলি। ছোটবেলায় নরসিংদীতে ছিলাম না, ঢাকায় ছিলাম।
জি,
ঢাকায় ছিলাম। আমার বাবার হচ্ছে বিজনেস ছিল, হচ্ছে কাগজের বিজনেস ছিল।
কাগজের বিজনেস?
হ্যাঁ।
কি ধরনের বিজনেস?
এটা হচ্ছে ঢাকা নয়া বাজারে যে বিজনেস কাগজের, যে হোয়াইট প্রিন্ট, তারপর নিউজ প্রিন্ট, এগুলি হচ্ছে বিভিন্ন মিল থেকে এনে ওরা হচ্ছে যে সেলটা করে।
আচ্ছা আচ্ছা।
তো সেই অর্থে হচ্ছে ঢাকায় থাকা। তো ঢাকায় কিছুদিন থাকার পরে হচ্ছে আমার বাবার ওই বিজনেসটা নিয়ে হচ্ছে একটা সমস্যা। সমস্যা বলতে হচ্ছে জানি না তো, যে শুনছি যেটা আর কি, তার তখন তো ছোট ছিলাম, এতটা বুঝতামও না। তো ওই কাগজ দেওয়া নেওয়া নিয়ে যেটা হয় আর কি, কোনো একটা প্রবলেম হয়েছে কারোর সাথে, তো তখনই হচ্ছে আমার বাবার নামে মনে হয় সরকারবাদী কোনো একটা কেস হয়ে গেছিল। মানে যখন এই কেসটা হয়ে গেছিল, তো ওই কাগজের ওই বিজনেস করতো যে ওইখানকার পুরা সভাপতি ছিল আমার আব্বার মামা, আপন মামা।
আচ্ছা।
তো উনি যখন ছিল, যখন পুলিশ আসলো আমার বাবাকে জিজ্ঞেস করতে, তখন আমার বাবার মামা সামনে ছিল। তো সামনে থাকার পরে হচ্ছে আমার বাবা জিজ্ঞেস করছিল যে মানে ওই মামার দিকে তাকায় ছিল, যেহেতু উনি সভাপতি ছিল, তো ওই মামা যদি একবার বলতো যে এটা হচ্ছে আমার মানে ভাগিনা, তাহলে দেখা গেছে যে এই ব্যাপারটা সলভ হয়ে যেত তখনই। কিন্তু যখনই পুলিশ জিজ্ঞাসা করলো, তারপরে হচ্ছে যে অনেক কিছু জিজ্ঞেস করছে আমার বাবাকে, তারপরে হচ্ছে আমার বাবার মামাকেও জিজ্ঞেস করছে অনেক কিছু। তো জিজ্ঞেস করার পর উনি ডাইরেক্ট বলে দিছে যে আমি ওকে চিনি না। তো যখন এটা বলে দিছে, তখন তো কেস হয়ে গেছে। তো আব্বাকে ধরে নিয়ে গেছে, জেলে ছিল কতদিন ঠিক আমার মনে পড়তেছে না, তখন তো ছোট। তো তখন থেকে হচ্ছে তারপর হচ্ছে ওইখান থেকে, তারপর বাবার বিজনেস তো পুরাই হচ্ছে নষ্ট। সেটা পেপারে আসলো বাবার ছবি, তারপরে অনেক টাকার ব্যাপার ছিল, সেটা কোটি কোটি টাকার ব্যাপার ছিল হয়তো।
তো মানে পেপারে ছবি আসলো কি, আপনার বাবাই আত্মসাৎ করেছেন টাকা?
হ্যাঁ, এরকম কিছু একটাই আসছে, তারপর হচ্ছে মানে ধরায় দেওয়ার জন্য ওইরকম ছবি। হ্যাঁ, ওই সুবাদে যখন বাবা চলে আসলো, তখন হচ্ছে কাগজের বিজনেসটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমরা চলে গেলাম নরসিংদীতে। তো নরসিংদী যাওয়ার পরে স্কুলে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে হচ্ছে কি, যে আসতেছি যাইতেছি স্কুলে ভালোই। আমার খালাতো বোন, আমার আপন খালাতো বোন, আমাদের বাসায় আমার আপন খালাতো বোনের আমাদের বাসা থেকে বিয়ে হয়েছে। মানে আমাদের বাসায় থাকতো না, বাট হচ্ছে আমার বাবাই সবকিছু দেখাশোনা করে ওকে হচ্ছে বিয়ে দিচ্ছে। ভালো মন্দটা তো এতটা বুঝি নাই, দেখা গেছে যে মানে যেভাবে বলছে, যে যেরকম করছে ওইরকমই হয়তো মানে আগাইছি বা কথা বলছি ওই রকম। এরকম কথা বলতে বলতে তার সাথে আমার জাস্ট একটা ভালো একটা মানে সম্পর্ক।
ছেলেটা কে ছিল? মানে ছেলেটা আপনাদের ওই সময় পাড়া প্রতিবেশী?
হ্যাঁ, পাড়া প্রতিবেশী ছিল, ওই আমার খালাতো বোনের শ্বশুর বাড়ির পাড়া প্রতিবেশী ছিল।
কি নাম ছেলেটার?
ছেলেটার নাম হচ্ছে মাসুদ। তো এরকম ভালো একটা সম্পর্ক হয়েছে, তো এটা আমার বাবা কোনোভাবে হচ্ছে টের পেয়ে গেছে যে এরকম হয়েছে। তো এখন বাবা নরসিংদীতে রাখবে না, নরসিংদীতে রাখবে না বলতে কোথায় যেতে হবে, আমার দাদা বাড়ি।
ওকে,
হ্যাঁ, তো দাদা বাড়িতে যাব। এখন আমরাও হচ্ছে যেতে যাচ্ছি না, যে ছোটবেলা থেকে এইখানে ওইখানে থাকছি, দাদা বাড়িতে যাব না।
ওকে,
আর আমার মা, আসলে বলতে গেলে যে তখনকার সময়ে হচ্ছে খুব সহজ সরল,
হুম হুম হুম
মানে এখনো অনেকটা সহজ সরল
জি,
ভাবে আছে। ওনাকে আপনি যেভাবে বোঝাবেন, যে যেরকম করে বোঝাবে উনি ওই রকম করেই হচ্ছে বুঝে আর কি।
জি,
তো আমার মা ওইখানে আমরা যাব না, উনিও যাবে না, তো এরকম করে করে আমার বাবা এখানে থাকবেই না। তো নরসিংদীতে আমাদের একটা বাড়ি ছিল তখনই, ওই বাড়িটা আমার মাকে আমার নানা দিছে। তো ওই বাড়িটা বাবা বিক্রি করে দিবে, মানে এক পর্যায়ে আমার সাথে রাগ করে বিক্রি করে দিবে, যে আমার সাথে মানে এই যে ক্লাস 7-এ পড়ে মেয়ের এই কি অবস্থা, মানে এটা কি শুনতেছি,
আচ্ছা
এখানে বাড়ি বিক্রি করে দিবে, বাড়িটা থাকলে এখানে আসা হবে, বাড়ি থাকবে না আমরা এখানে আসবো না। তো আমার বাবা, আমার মাকে যেহেতু আমার নানা দিছে বাড়িটা, আমার মা খুব কষ্ট পাইছে। এবং আমার মা হচ্ছে, আমার মায়েরা 6টা বোন, 6 বোনের মধ্যে সবার ছোট, তো আমার মা খুব আদরের ছিলেন, তাই আমার নানা আমার মাকে সেই বাড়িটা দিছিল। এখন আমার মায়ের খুব মন খারাপ যে আমার বাবা দিছে, আমার বাবা নাই, কিন্তু আমার বাবার একটা শেষ স্মৃতি এটা বিক্রি করে দিবে।
আচ্ছা
তো আমার মা রাজি না, রাজি না। এখন আসলে কি করা যাবে, আমার বাবা বিক্রি করবে, দেখা গেছে বিক্রি না করলে এটা নিয়ে হচ্ছে সমস্যা আরো সৃষ্টি হবে।
আচ্ছা
তো সেই সুবাদে বিক্রি করে দিল। তো বিক্রি করে দিছে, আমার মার অনেক মন খারাপ। তখনই হচ্ছে জায়গা বাড়ি সহ মাত্র 2 লাখ টাকা বিক্রি করছিল বাড়িটা, তো চলে গেছে এখান থেকে। চলে যাওয়ার পরে
কোথায় গেল?
আমার দাদার বাড়িতে চলে গেলাম আর কি।
দাদার বাড়ি কোথায় ছিল?
দাদার বাড়ি নরসিংদী থেকে আশেপাশেই ছিল,
আশেপাশে
বেশি দূরে ছিল না।
ওকে,
তারপর চলে যাওয়ার পরে এরকম স্কুলে আসতেছি, মানে যাচ্ছি, তো একদিন রাস্তায় ওই মাসুদের সাথে আমার দেখা। তো যখন দেখা হইলো, তখন আমি একটা রিক্সা দিয়ে, আমার বাবা রিক্সাটা ঠিক করে দিছে, রিক্সা দিয়ে সবসময় আসতাম যাইতাম, কিন্তু আমার মাথায় এটা ছিল না রিক্সাওয়ালাটা আমার বাবাকে বলে দিবে। হ্যাঁ
মানে যে মাসুদের জন্যই আপনাদের বাড়ি বিক্রি করে দিতে হলো।
হ্যাঁ, বাড়ি বিক্রি করে দিতে হলো।
রাইট,
তো ওইখান থেকে যখন আমি কথা বললাম, কথা বলার পরে আমি স্কুল থেকে গেলাম, স্কুল থেকে যাওয়ার পরে দেখলাম যে আমার বাড়ির পরিবেশ খুব গরম, তখন আমি বুঝতে পারলাম যে এনিথিং রং, কোনো প্রবলেম তো অবশ্যই হয়েছে। তো গেলাম, যাওয়ার পরে দেখি আমার আম্মা অনেক কান্নাকাটি করতেছে। তো কান্নাকাটি করতেছে, আমি জিজ্ঞেস করতেছিলাম যে মানে কি হয়েছে, প্রবলেম কি। তো আমার আম্মা সেই উত্তরে বলতেছিল কি, যে এমন মানে সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো, মরে যাওয়াই ভালো। আমি বলছি কি হয়েছে আমাকে হচ্ছে খুলে বলো, খুলে না বললে তো আর আমি বুঝবো না যে প্রবলেমটা কি। পরে বলছে এরকম এরকম, তুমি রাস্তা দিয়ে গেলা, স্কুলে গেলা, তো এরকম মাসুদের সাথে কথা বলছো, তুমি যে রিক্সাওয়ালা নিয়ে গেলা সেই রিক্সাওয়ালা তো তোমার বাবাকে বলে দিছে, তো এখন ব্যাপারটা কেমন হয়ে গেল। তো হইল কি, পরে আমার বাবা বাড়িতে আসলো, দেখা গেছে কি আমার জিজ্ঞেস করলো, তো আমার বাবা যেরকম রাগি আমিও হচ্ছে সেম, বাবার ডুপ্লিকেট, উনি যেরকম কথা বলতেছে আমি ওরকম আনসার করতেছি, মানে আমার কোনো ভয় নাই, আনসার করতেছি। এক পর্যায়ে বাবা মানে অনেক রেগে গেছে, রেগে যাওয়ার পরে দেখা গেছে কি আমাদের রান্নাঘরটা ছিল এখানে, এখানে মানে বডি ছিল আর কি, তো ওই বডি ছিল, রাগের ঠেলায় দেখা গেছে কি ওই বটি নিছে যে আমাকে কিছু করবে না, মানে আমার মাকে মেরে ফেলবে। কারণ হচ্ছে কি, যে মার কথা শুনে না মেয়ে, মার শব্দ মা তৈরি করতে পারে নাই, তো নিছে। এটা দেখার পরে মানে আমি কিন্তু আর সামনে কি হয়েছে সেটা দেখি নাই, কিন্তু আমার বাবা যে বড়িটা হাতে নিছে সেটাই আমি দেখছি। হ্যাঁ, দেখার পরে আমার স্কুল ড্রেস পরা ছিল, আমি ওইটাও চেঞ্জ করি নাই, আমি মানে বেরিয়ে গেছি বাড়ি থেকে।
আচ্ছা,
বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পরে এখন আমি আসলে এত কি করব কি না করব বুঝতে পারতেছি না। তো আমার এক খালার বাসায় গেছি, পাশে আমার খালার বাসা, আমি বলছি যে এই ঘটনা। তো আমার খালা ওইখানে যাওয়ার পরে তো আমার ইচ্ছা মতে মানে বকা যারে বলে যে তোমাদের জন্যই হচ্ছে এরকম হয়, তোমরা কথা শোনো না, সেই দোষটা মার উপরে পড়ে, নরসিংদীতে তুমি এরকম করলা, তারপর হচ্ছে যে বাড়িটা বিক্রি করে দিল, এখন এখানে আসছো, এখানেও হচ্ছে মানে তোমার এটা কোনো শান্তি দিচ্ছ না মাকে। তো ঠিক আছে, এখন খালার বাড়ি থেকে না আমার খালাও আর আমাকে বলে না যে তুমি এখানে থাকো, কিংবা হচ্ছে পরিবেশ শান্ত হইলে বাড়ি ফিরা যায়ও, কি করবো বুঝতেছি না। তারপর তখন তো ফোনের মানে মোবাইল ছিল না, তো তখন আমি আবার নরসিংদীতে গেলাম। নরসিংদীতে যাওয়ার পরে আমি যে মাসুদের এক ফ্রেন্ডকে পাইলাম, যার সাথে মানে আমার কথা হইতো আর কি, যাওয়ার পরে ওকে আমি বললাম যে এরকম এরকম অবস্থা, তো আমি চলে আসছি বাড়ি থেকে, আমি আর যাবো না। যাবো না মানে কি সমস্যা, যাবো না কেন, আমার বাবা তো এই করছে, এখন আমার বাবা খুব ক্ষিপ্ত, আমাকে যদি পায় তাহলে মনে হয় আমাকেও হচ্ছে মেরে ফেলবে, মানে তখনকার সময়ে ওনার যে রাগটা আমি দেখছিলাম। তো ও বলতেছে কি দেখো মাসুদ তো হচ্ছে এটা মেনে নিবে না, সে মাত্র হচ্ছে পড়াশোনা করতেছে আর তার তো কোনো ইয়ে নাই, এখনো বিয়ের বয়সই হয় নাই, তো এটা করলে কেমন হবে বলো? আমি বলছি আমি এগুলি জানি না, বাড়িতে যাওয়া যাবে না। ওদিক দিয়ে হচ্ছে আমার বাবা কিন্তু শান্ত হয়ে গেছে, কিন্তু এটা তো আর তখন আমি বুঝি নাই যে পরিবেশটা এদিকে কি ছিল। তো ও যায় মাসুদকে খবর দিছে, খবর দিয়া আনার পরে ও আসছে নরসিংদী থেকে, ওদের বাড়িটা ছিল হয়তো 3 কিলোমিটার বা 4 কিলোমিটার
মাফ
এরকম
করবেন,
হবে।
খবরটা কে দিল মাসুকে
মাসুদের যে ফ্রেন্ডের সাথে আমার কথা হইলো,
ওই সময়টাতে?
হ্যাঁ ওই সময়টাতে তো খবর দিল। খবর দেওয়ার পরে হচ্ছে আসছে, আসার পরে বলছি এই প্রবলেম, তখন ও বলতেছে কি যে এটা কেমন কথা, আর হচ্ছে তোমার বয়স তুমি এখন অনেক ছোট আর আমিও মাত্র পড়াশোনা করতেছি, তো এখন তো তুমি চলে আসছো আর এটা তো একটা কিছু হবে না, এরকম হবে না, তুমি চলে যাও। আমি বলছি কি না দেখো আমার বাবা যে অবস্থা আমার যাওয়া যাবে না। ও বলে কি দেখো এখন আমি কোথায় যাব কি করব, আর আমার কাছে তো ওরকম টাকা নাই যে আমি একটা জায়গায় নিতে হইলে থাকতে হইলে টাকা লাগবে, সেই টাকাটা আমার কাছে নাই, তো আমি কি করব। তো এখানে আরেকটা কথা বলতে হয় যে ওইখানকার মানে একজন পুলিশ ছিলেন, আমি ওনার নামটা নিতে চাচ্ছি না, সে ছিলেন ওই নরসিংদী সদরে, তো ওই মাসুদের খুব ভালো ফ্রেন্ড ছিল। ও যায় হচ্ছে কি ওনার কাছে বললো ব্যাপারটা এরকম এরকম হয়েছে, এখন ওই লোক তো আমার কাছে আসছে, ও পাঠাইছে, আসার পরে তো আমার খুব ধমকাইতেছে, এই তুমি এখন অনেক ছোট চলে আসছো চলে যাও আমি নিয়ে দিয়ে আসবো তোমাকে। তা আমি করলাম কি ওনার পায়ে ধরে মানে কান্নাকাটি করতেছি, না না আমার বাবাকে যেরকম দেখছি মানে আমার মার দিকে গেছে, সম্ভব না আমার পক্ষে যাওয়া আর আমি যাব না, আর যেটাই হয়েছে না হয়েছে, আমার বাবা কেন এরকম করলো।
এটা কি বাড়ি থেকে বের হয়ে আসার কয়দিন পরের ঘটনা?
যেদিন বাড়ি থেকে বের হয়েছি সেদিনেরই ঘটনা,
সেদিনেরই ঘটনা,
হ্যাঁ সেদিনেরই ঘটনা। তো যাবো না এখন তো এরকম কান্নাকাটি করতেছি, এখন ওই ভাই আবার বলতেছি কি যে দেখো মাসুদ এটা তো হবে না, এখন ঠিক আছে ও যেহেতু চলে আসছে ও আর যাবে না, এখন তো কিছু একটা করতে হবে। আমি আমি কিভাবে যাবো তাহলে বল কি, তাহলে একটা কাজ করো তোমাকে একটা হচ্ছে বোরকা দেয়, ওই ভদ্রলোক আবার হিন্দু ছিলেন, তো বোরকা জোগাড় করে দেয় তুমি বোরকাটা পরে। তো মাসুদ আমাকে বললো কি ঠিক আছে তুমি এখানে আধা ঘন্টা বসো আমি যাবো আর আসবো। তো বাড়িতে গেল, ওর বাড়িতে গেল, ও আসলো কেন গেল জানি না, আবার ঠিক আধা ঘন্টা পরে মানে ফিরে আসলো। ফিরে আসার পরে তো আমি যেদিক দিয়ে যাবো ওদিক দিয়ে হচ্ছে নৌকা পার হইতে হবে,
জি
নৌকা পার হইয়া চলে আসলাম ঢাকায় চলে আসলাম। তো ঢাকায় চলে আসার পরে ওর পরের দিন আবার হরতাল ছিল, হরতাল ছিল, তো চলে আসার পরে দেখা গেছে কি
আপনি তো আপনার খালার বাড়িতে গেলেন?
হ্যাঁ খালার বাড়ি,
খালা ওখান থেকে হবে ওই ছেলের সাথে বেরোতে দিল আপনাকে?
না খালা আসলে আমাকে বলে অনাই থাকার জন্য, বলে অনাই যে তুমি এখানে থাকো বসো এইটা হয়তো পরিস্থিতি শান্ত হয়ে যাবে, বাবা একটু পরে ঠিক হয়ে যাবে, বাড়িতে পাঠানোর জন্য। খালা আমার দিকে তো খুব ক্ষিপ্ত, ওনার রাগই হচ্ছে নরসিংদীতে এটা করলা বাবা না করলো, তো সেই বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিল তোমার বাবার এত রাগ, এখন আবার এখানে আইসা কেন এটা করতে গেলা। তো খালা মনে করছি কি যে আমি হয়তো মানে খুব মন খারাপ হয়েছে ওদের বাসায় গেছি এগুলি বলে আমি আবার বাড়িতে ব্যাক করতেছি। আমার তো
আপনি মাসুদের সাথে চলে যাচ্ছেন?
না মাসুদের সাথে তো আমার দেখা হইলো নরসিংদীতে যাওয়ার,
আপনাকে নিয়ে যাচ্ছে ঢাকাতে, ঢাকাতে কি নিয়ে যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সেটাই তো বলতেছি আমি, জি বলুন তারপর।
মাসুদ যখন ঢাকা গেল আমাকে নিয়ে মামার বাসায়, তখন মামাকে সবকিছু বলার পরে তারপরে মামা তার মামা শুনে তার বাবাকে ফোন দিছে যে দোলা ভাই এরকম এরকম মাসুদ তো এখানে আসছে তার সাথে একটা মেয়ে আছে এরকম এরকম, তো কি করব। পরে ঘটনাটা বলার পরে তারপর মাসুদের বাবা জিজ্ঞেস করছে মাসুদের মামাকে যে তাহলে আমার ছেলে কোথায় কালকে হরতাল।
বুঝতে পেরেছি আমি, তখন মানে আপনার হচ্ছে হলো মাসুদের মামা বলে চোখে বের করে দিয়েছি, কিন্তু বাবা বলেছে আসলে
কালকে হরতাল, দেশের অবস্থা ভালো না কেন আমার ছেলে, এরকম করে তো বিয়ে হয়ে গেল।
বিয়ে হয়ে গেল মানে?
হ্যাঁ ওরা হচ্ছে বিয়ে করাই দিল,
মাসুদের মামারা আপনাদের বিয়ে করে দিল?
হ্যাঁ বিয়ে করাই দিল।
এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে আপনি বাড়ি চলে এবং বিয়ে করে ফেললেন?
হ্যাঁ বিয়ে করে বিয়ে করাই দিছে। তো
কতদিনের সম্পর্ক আপনার ছিল একটু একটু থামবেন,
সেটা
মানে প্রেম যেটাকে বলে ওটা কতদিন করলেন?
এটা আসলে 1 বছর হবে,
1 বছরের মতো?
হ্যাঁ পুরোপুরি 1 বছর হবে ও না, এতটা পুরো 1 বছর হবে না।
আপনার চেয়ে বয়স ওনার কত বেশি ছিল?
আমার চেয়ে ওর বয়স 10 বছর বেশি ছিল।
10 বছর? 10 বছর বেশি ছিল?
হ্যাঁ।
কি করতো তখন?
ও তখন মাত্র ইন্টার করে ডিগ্রিতে,
কোনো কাজ কাম করে না?
না কিছুই করে না তখন।
আচ্ছা তারপর?
তারপর হচ্ছে এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ঢাকায় থাকলাম মিনিমাম হবে 5 মাস।
এই সময়টাতে বাবা খোঁজ নিল না পরিবারের লোকজন?
আমার বাবা মা কেউ খোঁজ নেয় নাই, এবং আমার বাবা বলছে যে আমার মেয়েটা হচ্ছে মরে গেছে, আর আমার বাবা ছোটবেলা থেকেই খুব স্বপ্ন ছিল তার মেয়ে একজন ব্যাংকার হবে এবং সিএ কমপ্লিট করবে।
ওকে,
ছোটবেলা থেকেই উনি হচ্ছে স্বপ্ন দেখত। তো আমার বাবার হচ্ছে এত প্রপার্টি ছিল না, বাট তার দুই মেয়ে এক ছেলেকে ভালো করে পড়াশোনা করাইছে, জাস্ট এইটুকুই আর কি। তো দেখা গেছে আমার বাবা মা খোঁজ নেয় নাই, 5 মাস ছিলাম ওইখানে, থাকার পরে 5 মাস পর, মানে আর
5 মাসের ঘটনাটা আমি একটু শুনতে চাই।
হ্যাঁ 5 মাসের
5 মাস
ঘটনাটা
কোথায়
অবশ্যই,
থাকলেন?
5 মাস থাকলাম হচ্ছে মা মাসুদের খালার বাসায়,
আচ্ছা,
ওইখানটাই ঢাকায় যেখানে থাকতাম ওইখানে হচ্ছে মামার বাসা, খালার বাসা, ইভেন মাসুদের বাসা, তার বাবার দুইটা বাড়ি আছে ঢাকায়,
ওকে
ওইখানে আশেপাশে
ওকে
ওদের রিলেটিভরা হচ্ছে সবাই একই সাথে, মানে বাড়ি দেখা গেছে পাশাপাশি এক দুইটা বাসা পড়ে এরকম আর কি।
জি,
তো মাসুদের খালার বাসায় থাকতাম। তো খালার বাসায় থাকার পরে আমি একটা কথা এখানে না বললেই হবে না, তার একজন মামা ছিল, মামা মানে ডাকতো আর কি, ওই এলাকার ওইখানে স্থানীয় ছিল, উনি অ্যাডভোকেট ছিলেন। তো প্রতিদিন বাজার, তারপরে কি লাগবে না লাগবে সবকিছু হচ্ছে যে ওই মামা করে দিত, ওখানে স্থানীয় ছিল, মামা করে দিত। আর মামা হচ্ছে মাসুদকে খুব আদর করত, তো করে দিত মামা, তো চলে যাচ্ছে এভাবে। আর মাসুদের এক বড় ভাই ছিল, মামাতো ভাই, প্রতিদিন আবার করত কি ওই ভাইয়াটা ধরেন পড়াশোনাটা আমাদের তখন চলে আসছি, পড়াশোনা বন্ধ, তখন ওই ভাইয়া বলতো যে তুমি এক কাজ করো, তুমি তো ফ্রি থাকো ওই টাইমটাই, হচ্ছে আমি বই টই কিনে দিয়ে পড়াশোনা যা করা দরকার আমি করাবো, তুমি আমার কাছে পড়বা,
আচ্ছা,
তো ঠিক আছে চলতে থাকলো এরকম। তো উনি আবার প্রতিদিন আমাকে 5 টাকার 5 টাকার দুইটা কয়েন দিয়ে যাইতো, যে মানে প্রতিদিন যেই রুমটাতে ছিলাম তখন হচ্ছে টিন শিট বিল্ডিং ছিল, ওরকম ভালো ছিল না,
জি,
মাত্র কোনো রকমে করছে, তো ওই ঘরের উপর থেকে কিভাবে জানি উনি ফেলতো, দুইটা কয়েন ফেলতো। তো আমি প্রতিদিন রুমে গেলেই দেখতাম যে 5 টাকার 5 টাকার দুইটা কয়েন ওখানে থাকতো। তো থাকলে বলতো কি যে এই টাকাটা হচ্ছে তুমি জমা করে রাখবা, কখনো হয়তো কাজে লাগবে, আমার তো আর এত ইনকাম সোর্স নাই, আমি তোমাকে খুব বেশি দিতে পারবো না, কিন্তু যেটা দিচ্ছি হয়তো তোমার কাজে লাগতে পারে, তুমি জমায় রাখবা। তো গেল এরকম চলতেছে 5 মাস, যাওয়ার পরে একদিন এদিকটা হচ্ছে মাসুদের বাবা, মাসুদের মামা মামি, তারপরে খালা খালু সবাই হচ্ছে কি একদিন সন্ধ্যাবেলা, সেটা 3 মাস থাকার পরে, 3-4 মাস থাকার পরে একদিন মাসুদকে তার মামার বাসায় ডাকলো, তুমি আসো। তো মাসুদ গেল, তার মামা খালাতো ভাই যে দুইটা থাকতো বাসায় ওই খালাতো ভাই গেল, মানে পুরো আমার মনে হচ্ছে কি যে তাদের ফ্যামিলির যতগুলি লোকজন আছে আত্মীয় স্বজন সবাই একটা জায়গায় বসছে। তো আমি এটা জানি না, আমাকে বলা হয় নাই ফার্স্টে যে কেন তাকে ডাকছে।
জি,
তো যাওয়ার পরে ওইখানে অনেক রাতে আসছে, প্রায় হবে 3টা বা 4টার দিকে আসছে, সকাল মানে ভোর হয় হয় ওইরকম। তো আমি আসার পরে জিজ্ঞেস করলাম কি তুমি মামার বাসায় গেলা, কি হইলো, আমি একা বাসায় থাকলাম, মানে কেন তোমাকে ডাকছে। তো দেখি কি চুপ করে আছে, খুব মোড অফ। তো আমি জিজ্ঞেস করলাম যে তোমার আসলে প্রবলেমটা কি কি হয়েছে, পরেও বলতেছে কি যে আমার কোনো প্রবলেম নাই। আমি বলছি না কোনো একটা সমস্যা তো হয়েছে, তুমি আমাকে খুলে বলো। তারপর সে বলছে যে আমাকে সব আত্মীয় স্বজনরা বলছে যে তোমার বয়স এখনো অনেক কম, আমার তো ইনকাম সোর্স নাই কোনো কিছু, আমি মাত্র পড়াশোনা করতেছি, আর আমাদের যে ফ্যামিলি আমার বাবা মেনে নিবে না, আমাকে বলছে কি তোমাকে ডিভোর্স করে দিতে, সেই ব্যবস্থাটা ওরা করে দিবে।
ওকে,
তো আমি তখন মানে এটা বলার পরে আমি খুব তাকায় আছি ওর দিকে, যে মানে আমি আসলে তখন কি বলবো ঠিক বুঝতেছিলাম না, মানে কি করব। তো অনেকক্ষণ চুপ করে থাকার পর আমি ওরে জিজ্ঞেস করলাম যে এখন তোমার সিদ্ধান্তটা কি। তো বলতেছে কি যে না আমি এটা ছাড়বো না, ওরা যাই বলুক আমি এটা করব না।
ওকে,
তো ঠিক আছে, ও আবার বলতেছে যে আমি তো আমরা তো এখানে থাকতেও পারতেছি না, অন্য অন্য একজন বাজার করে দেয়, খাচ্ছি যাচ্ছি ভাবে তো আর যাবে না বা হবে না, তোমার পড়াশোনা করতে হবে, আমার হচ্ছে পড়াশোনা বাকি আছে করতে হবে, তো এক কাজ করো আমরা চলে যাই, তুমি তোমার বাড়ি চলে যাও আমি আমার বাড়ি চলে যাই।
আচ্ছা,
তো এদিকটা হইলো কি ওর বাবা হচ্ছে ব্যাংকার ছিলেন, জব করতে ব্যাংকার ছিলেন, তো ওর বাবা ওর জন্য দেশের বাইরে যাওয়ার জন্য টাকা জমা দিল ইতালিতে।
ওকে,
তো যার কাছে টাকা জমা দিল, টাকাটা জমা দেওয়ার পরে মাসুদকে হয়তো কোনোভাবে খবর দিছে কিংবা ফোনে বলছে যে এরকম এরকম তোমাকে তো দেশে বাইরে যাওয়ার জন্য টাকা জমা দিছি, তুমি বাড়ি চলে আসো, আর তোমার বউকে বলো তার বাবার বাড়ি চলে যেতে।
মানে এটাই ছিল রিজন যেটা আপনাকে সে বলেনি?
হ্যাঁ,
আপনাকে তখন বলেছিল ব্যাপারটা যে ইতালিতে যাওয়ার চেষ্টা করছে আমার ফ্যামিলি?
না এটা বলে নাই,
তখন এটা বলেনি, ইনফরমেশন আপনাকে তখন দেয়নি?
আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ওরকম ও আমাকে বলল যে হচ্ছে বাড়ি থেকে তো হচ্ছে খবর আসছে, তো আব্বা হচ্ছে ইটালি যাওয়ার জন্য টাকা দিল, তো এখন তো তোমাকে তোমার বাড়ি যেতে বলছে, আমাকে আমার বাড়ি যেতে বলছে।
এটা
তো
বললো আপনাকে পরবর্তী
হ্যাঁ, এটা
আসবে?
আমাকে
ওকে,
বলছে। তো আমি বললাম কি যে এখন তোমার সিদ্ধান্তটা কি, বলে কি আমি যদি ওইখানে যাই তাহলে কি এটা ভালো না? আমি বলছি ঠিক আছে। তো আমি আসলে তখন তো আর এতটা বুঝতাম না কি জন্য যাইতে বললো, কি করতে বললো
জি
বা কেন যাইতে বললো। তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে, যেতে বলছে তো যাবে। তারপরে আমার আম্মাকে কোনো ভাবে হয়তো খবর দেওয়া হয়েছে আমার বাড়িতে, তো আমার আম্মা আর আমার মামিকে নিয়ে ঢাকায় আসলো। আমার বাবা তো আসবে না কখনো,
জি
তো আমার মামিকে নিয়ে ঢাকায় আসছে। আসার পরে দেখা গেছে কি ওর মামি, তারপরে হচ্ছে ওর মামা, খালা খালু ওদের সাথে বসছে। কথা হয়েছে এরকম যে ও ইতালি চলে যাবে, ঠিক আছে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান। তো
আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান মানে কি আপনার ফ্যামিলির লোকজন তখন বসলো ওখানে,
হ্যাঁ,
আপনার
আমার
ফ্যামিলির লোকজন কেউ রেখেছে?
আমার ফ্যামিলির লোকজন বলতে, তো আমার বাড়িতে যখন খবর দেওয়া হইলো তখন হচ্ছে আমার মা আর আমার মামি আসলো।
আচ্ছা,
আসার পরে তারপরে হচ্ছে আমার মা আর মামি সাথে বসলো, ওর মামি মামারা। তো বসার পরে ডিটেলস বলল যে ওই ইতালির জন্য টাকা দিছে ওর বাবা, ও হচ্ছে মানে যাবে, তো আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান।
আচ্ছা আচ্ছা,
তো ও ইতালি গেলে ওর অবস্থা ভালো হইলে, যখন ইনকাম সোর্স হবে তখন তো হচ্ছে আবার নিয়ে আসবে।
আচ্ছা,
তো ঠিক আছে, আমার মা নিয়ে আসলো আমাকে, সেদিন নিয়ে আসলো,
জি
আমি চলে গেলাম আমাদের বাড়িতে, ও চলে গেল ওর বাসায়। তো ওইখানে যাওয়ার পরে যেদিন ইতালির জন্য টাকা জমা দিল, ওইখানে যাওয়ার পরে তারপর দিন আমাকে বলল কি যে যে লোকের কাছে টাকা জমা দেওয়া হয়েছে সেই লোক মারা গেছে
মানে
আজকে।
বাড়িতে যাওয়ার পর দিনই আপনাকে এই ধরনের কথা
হ্যাঁ,
বলছে?
পরদিনই এটা বল। তো ঠিক আছে, মারা গেল, এখন তো আর তার সেই ইতালি যাওয়া হইলো না, ওই লোক মারা গেল, তো এখন আসলে কি করবে?
রাইট,
তো আমার সাথে আসলে ওই রকম যোগাযোগ তখন আর নাই, ওর বাসার দিক থেকে আসলে চাচ্ছে না হয়তো ওই রকম যোগাযোগ নাই। এই মাঝে মাঝে হচ্ছে তখন তো আর
আপনি যে বাড়ি ফিরে গেলেন, আপনার বাবা আপনাকে কিভাবে রিসিভ করলো একটু শুনি।
আমার বাবা, আমি যে বাড়ি ফিরে গেলাম আমার বাবার সাথে, আমি যে কদিন বাড়িতে ছিলাম আমার বাবার সাথে আমার দেখা হয় নাই, কারণ হচ্ছে আমি এক রুমে থাকতাম, আমার বাবা আরেক রুমে থাকতো।
আচ্ছা,
ইভেন আমার বাবা আমার সাথে দীর্ঘ 8 বছর কথা বলে নাই,
এরপরে দীর্ঘ 8 বছর কথা
কথা
বলে,
বলে নাই। তারপরে তো আমার বাবার সাথে দেখা হয় নাই, দিদা আসছে বাবা, আরেক দিদা যায়, আর আমিও হচ্ছে এরকম মানে লুকানোর মতো একটা অবস্থা, যে মনে হয় যে বাসায় হচ্ছে কেউ চুরি করে, চোর যেরকম লুকায় থাকে ওরকম হচ্ছে লুকানোর মতো অবস্থা। তো আমার মন খারাপ, বাবার দিকেও তাকাই, আবার সমাজের কথা চিন্তা করি, লোকজন মানে কিরকম সিচুয়েশন গুলি আসলে ফেস করে গেছে, তো এরকম ভাবে চিন্তা করে এই তো আগাচ্ছে ওরকম। তো তার বাড়ি থেকে আমাকে নিয়ে যে এরকম কোনো কিছু বলে না,
জি
যে ওদের বাসায় আমাকে নিবে কি নিবে না। তো এটার পরে কিছুদিন পরে হবে, কিছুদিন বলতে হচ্ছে 7-8 মাস পরে হবে,
ওকে,
ওদের বাসা থেকে নেওয়ার কোনো নামগন্ধ নাই। তো একদিন বলল কি আমার বাড়িতে আমি নিজে নিয়ে যাব, ওরা কেউ নেক আর না নেক আমি নিজে নিয়ে যাব।
আচ্ছা,
তো হুট করেই একদিন আমাকে নিয়ে গেল, ওদের বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হচ্ছে আর কি সবার সাথে পরিচয় করাইলো, বলতে হচ্ছে কেউ আমার সাথে কথা বলে না, এরকম করে বিয়ে হয়েছে, আবার এরকম করে নিয়ে আসছে, এটা কোনো কথাই হইলো না, কোনো যুক্তিই হইলো না।
আচ্ছা,
তো আমি যেদিন এখান থেকে গেলাম সেদিন তো আমার সাথে কাপড় চোপড় ছিল না, কারণ আমার বাবার কাছে বলার কিছু ছিল না, আমার মায়ের কাছে বলারও ছিল না। আমার বাবা মার কথা হয়তো এটাই ছিল যে ওদের বাসা থেকে যদি কেউ নিতে আসে তাহলে তুমি যাবা, যদি নিতে না আসে তাহলে যাবা না।
আচ্ছা,
হ্যাঁ, তো নিয়ে গেছে, আমার কাপড় চোপড় ছিল না। আমার মনে আছে সেদিন আমার গায়ে লাল একটা জামা ছিল, ওই বাসায় গেলাম।
ওকে,
তো তখন হচ্ছে মানে আমার চুলগুলি ছিল অনেক লম্বা, অনেক লম্বা ছিল।
জি,
তো আমি যখন যেদিন ওদের বাসায় গেলাম,
শ্বশুর বাড়িতে,
হ্যাঁ শ্বশুর বাড়িতে গেলাম, সেদিন তো অনেক মন খারাপ, মানে কেউ কথা বলতেছে না, কেউ ভালো চোখে দেখতেছে না, আশেপাশের মানুষজন আসতেছে দেখতেছে, মাছেদের বউ কেমন দেখবো, এটা নিয়ে এত কাহিনী হইলো, এত কিছু হইলো। তো এখানে তো চলে গেল, ওদের বাসায় গেলাম, এরকম আর কি থাকতেছি খাইতেছি কোনো রকম, কিছু করতেছি, কাজটা হচ্ছে কেউ আমাকে বোঝায় দিচ্ছে না যে এটা করা লাগবে এটা করা লাগবে, কিন্তু আমি আসলে নতুন একটা পরিবেশে গেলাম, আমি ঠিক বুঝতেও ছিলাম না যে আমি কি করব বা আমার কি করা উচিত।
রাইট,
হ্যাঁ, তো আমি যেদিন গেলাম তারপর দিনই হচ্ছে আমার এক নানি শাশুড়ি ছিল, মানে মাসুদের নানি যেটা, উনি ছিল, উনি করলো কি পরের দিন সকালবেলা মানে অনেকগুলি কাপড় বিছানার চাদর থেকে নিয়ে যা আছে অনেক কাপড় চোপড় নিয়ে
নিশি
আসলো।
কাপড় ধুতে দিল।
হ্যাঁ, কাপড় ধুইতে দিল। কিন্তু তখন হচ্ছে এরকম ছিলাম যে মানে একটা বিছানার চাদর উঠায় দোয়ার মতো হয়তো ওরকম ছিলাম না, মানে এটা পানিতে ভিজে গেলে ওজনটা যে হয়তো এটা উঠাইতে আমার কষ্ট হইতো।
সো ইউ আর ফেসিং দ্য রিয়েলিটি রাইট নাও। ফাইন, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আজকে এখানে শাওন তার জীবনের গল্প বলতে এসছে। ওকে প্রিয় শ্রোতা, আপনারা শাওনকে যদি দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ওকে, আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আর একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। 4 মিনিট পর আপনারা শোনা শুরু করেছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে শাওন তার জীবনের গল্প বলছে। শাওনকে দেখার জন্য বড় বড় মতই আমাদের ফেসবুক পেজে আসতে হবে এবং আমার পেজটিতে আসলেই কেবলমাত্র শাওনকে আপনারা দেখতে পাবেন। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার সঙ্গে সরাসরি কানেক্ট থাকবেন। যারা ফেসবুকে আমাদেরকে ইনবক্স করেন, টেক্সট পাঠান, যদি উল্লেখযোগ্য টেক্সট হয় তাহলে সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিই। সুতরাং ওখানে আমাকে টেক্সটও করতে পারবেন, জীবনের কথা বলতে চাইলে ওখানেও আমাকে লিখতে পারবেন। এবং ফেসবুকে যারা বিভিন্ন রকমের অপ্রাসঙ্গিক কমেন্টস করেন তাদেরকে বলবো প্লিজ এটা করবেন না, এবং আমরা কিন্তু এরকম অপ্রাসঙ্গিক কমেন্ট দেখলে আমরা সঙ্গে সঙ্গে পেজ থেকে ব্যান করে দিই। আর একবার পেজে ব্যান হয়ে গেলে এটাতে আর রিভিল হওয়ার কোনো সুযোগ থাকে না। যাই হোক, শাওনের কাছে আমি আবারও ফিরতে চাই। শাওন, যেখানটা আমরা ছিলাম তারপর
কাপড় চোপড় ধুইতে দিল, কিন্তু ওই যে ওইরকম ছিলাম না যে বিছানা চাদর দিল দুই তিনটা মানে ধুবরগুলি, তারপর পরিপূর্ণভাবে যেগুলি হচ্ছে ধুয়ে একেবারে নাড়া রোদে শুকাইতে দেওয়া ওইরকমটা করতে পারতেছিলাম না। তো যাই হোক, কোনো রকমে করলাম, কিন্তু তখন থেকেই বুঝতেছিলাম যে কষ্ট কাকে বলে, কারণ এর আগে কিন্তু এতটা বুঝি নাই। যখন থেকে শ্বশুর বাড়ি যাওয়া হলো তখন থেকেই বুঝতেছিলাম। এর পরের দিন আমার সেই নানু শাশুড়ি আবার দিল কি মশলা বাটা, মরিচ বাটা। হ্যাঁ, তো এটা তো আমি কখনোই করি নাই, এটা এটাও করতে আমার খুব কষ্ট হইতেছিল। মানে ঠিক আছে, মরিচটা বাড়তেছিলাম ঠিক আছে, কিন্তু এটাকে মানে ভালোভাবে বাড়তে পারতেছিলাম না
স্বাভাবিকভাবেই প্রথম কাজ।
হ্যাঁ, তো কোনো রকমে হচ্ছে করলাম, করার পর আমার নানি শাশুড়ি বলতেছে কি এটা হয় নাই, তো এতটুকু বয়সে তো আমরা অনেক কিছু করছি, কি করলা, বাবার বাড়িতে কি শিখলা, কোনো কাজই দেখি পারো না, তাহলে কিভাবে চলবে, সংসার তো চলবে না। তো ঠিক আছে, যদিও হচ্ছে ওদের অনেক প্রপার্টি, ওরা সবাই ডক্টর, বাবা ব্যাংকার, শুধু মাসুদ বাদে। একটা ভালো শিক্ষিত ফ্যামিলি এবং একটা একটা নামি দামি ফ্যামিলি, সবাই চিনে। তারপরে এরকম তো বলতেছে, তোমার নানি শাশুড়ি চলে গেল, কিছুদিন থাকলাম, থাকার পরে হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হয়ে গেলাম বলতে হচ্ছে যে কেমন লাগতেছে আমি নিজেও জানি না, দুপুরবেলা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি খুব অসুস্থ বোধ করতেছি। তো কি হয়েছে, হঠাৎ করে একেবারে বমি টমি করে মানে একেবারে খুব খারাপ অবস্থা। কি হয়েছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তখন হচ্ছে আমি ক্লাস 10 পড়ি, তখন ডক্টর বলল যে মানে কনসিভ হয়েছে। তো এই খবরের পরে মানে আমি নিজেও বুঝতেছিলাম না যে কি করব, আসলে কি করা উচিত। তো আমার শারীরিক অবস্থা হচ্ছে খুব খারাপ। বাসায় আসার পরে এটা যখন জানাইলো, তখন আমার শাশুড়ি বলতেছিল কি এটা কোনোভাবেই সম্ভব না এখন।
শাশুড়ি বলছে,
হ্যাঁ আমার
সম্ভব না, মানে কি এটা হওয়া সম্ভব না নাকি রাখা সম্ভব না?
এটা রাখা সম্ভব না, কোনোভাবেই হচ্ছে এটা সম্ভব না। এখন কি করবা, তোমার বাবার বাড়ি যায়া এটা অবসান করে ফেলো।
বাবার বাড়ি গিয়ে অবসান করো?
হ্যাঁ, বাবার বাড়ি যায় অবসান করে ফেলো, কারণ এখানে তোমার কে কি করবে, কেউ কিছু করতে পারবে না, এখানে আমরা কিছু করতে পারবো না তোমাকে, তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তোমাকে কে দেখবে। তো আমি আসলে খুব ভাইয়া পড়লাম, কি করব বুঝতেছি না।
জামাইকে বললেন না?
হ্যাঁ, তার সামনেই বলা হয়েছে এটা, ও কি বলছে আমাকে বলে নাই।
আচ্ছা, তো ও কি বলল?
ও বলার পরে ও বলতেছে কি যে আমাকে বলতেছে কি যে তুমি চলে যাও, আমার মা যেটা বলছে।
আচ্ছা একটু শুনি, মানে ও কি ইকোনমিক্যালি ওর ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট ছিল?
হ্যাঁ,
সো দিস ইজ আ পয়েন্ট।
তো চলে যাও, তোমাকে হচ্ছে আমার মা যেটা বলছে সেটাই করতে হবে। আমার বাবার বাড়ি গেলাম, তো আমার না কোনোভাবেই হচ্ছে মনটা ওরকম সায় দিল না
বাচ্চা
যে
বাচ্চা করে ফেলে।
বাচ্চাটা নষ্ট করে ফেলবো। আচ্ছা আমার বয়স যাই থাকুক না কেন, যাই হোক না কেন, ওদের তো এরকম কোনো উদ্দেশ্য নাই যে মানে আমি এখানে থাকবো কি থাকবো না। হয়তো উদ্দেশ্য খারাপও থাকতে পারে, যেহেতু ওরা আমাকে ভালোভাবে মেনেই নিতে পারতেছে না, আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই, আমার সাথে কোনো যোগাযোগ নাই, তো গেলো ওইভাবে যাইতেছে, করি নাই এটা, এমোশনটা করি নাই। না করার পরে কিছুদিন ঝামেলা হয়েছে বেশ, ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে লোকজন পাঠাইতো, নানান রকম কথাবার্তা বলতো আমার মাকে আর আমার বাবাকে, আর আমার বাবা তো আমার সাথে কথাই বলে না, তখন তো আরো ভীষণ ক্ষিপ্ত আমার বাবা আমার উপরে, আমার কেন এত কথা শুনতে হবে এখন। তো এরকম করার পরে ওরা না আমাকে আর কেউ নিতে আসে না, তো নিতে আসে না, দেখা গেছে কি 5-6 মাস পরে আমি নিজেই চলে গেছি ওদের বাসায়।
আপনি বেবিটা কি অ্যাবর্ট করলেন,
না
করেননি তখনো?
না তখনও করি
আপনার
নাই।
হাজবেন্ড বেবিটা চেয়েছিল?
আমার হাজবেন্ড আসলে চাই নাই সেটাও বলে নাই, আবার মানে চায় সেটাও বলে নাই।
মিডলপন্থী ছিল।
হ্যাঁ
আপনার ফ্যামিলি চেয়েছিল? আপনার ফ্যামিলি?
হ্যাঁ আমার ফ্যামিলি বলছিল যে এটা অপারেশন করানোর দরকার নাই, কারণ ওরা যেহেতু এখনো মেনে নেয় নাই, দেখা গেছে কি বাচ্চাটা হয়ে গেলে হয়তো রিলেশনটা ভালো হইতে পারে।
আপনি আপনার শ্বশুরের কথা বলছিলেন যে শ্বশুর খুব প্রতাপশালী লোক,
হ্যাঁ
তার কোনো ভূমিকা ছিল এখানে? সে কি কিছু বলেছিল
সে কিছু বলছিল বলতে
ওই সময়টাতে?
আমার শাশুড়ির কথা আমি শুনছিলাম, কিন্তু আমার শ্বশুর আমার সাথে কখনোই ভালো বিহেভ করে নাই,
ওই সময়টা তো করেনি। তারপর আপনি
কখনোই ভালো বিহেভ করে নাই।
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়
হ্যাঁ
আপনি
ওদের
আপনার,
বাসায় চলে গেলাম, চলে যাওয়ার পরে তখনও হচ্ছে এরকম অনেক কাজ করতে হইতো, যদিও কাজের মানুষ ছিল। তারপরও দেখা গেছে কি যে ওদের বাসায় হচ্ছে অনেক ধান হইতো, মানে অনেক সবজি তরকারি এগুলি করতো, তো কাজের মানুষ ওই দিকটা সামাল দিত, আর বাসার ভিতরের কাজগুলি দেখা গেছে আমারই অনেক সময় একাই সামাল দিতে হইতো, তো আমার জন্য এটা আসলে খুব টাফ হয়ে যাইতেছে, মানে আমি আর পারতেছিলাম না কিভাবে কি করবো বুঝতেছিলাম না, শরীর খুব ক্লান্ত খুব দুর্বল। তো আমি আমার আম্মাকে খবর দিলাম একজনকে দিয়ে, যে আমি তো এখানে আর পারতেছি না এত কাজ টাজ করে, আমাকে এসে নিয়ে যাও। তো আমার দাদাকে পাঠাইছে, আমার দাদা যখন আমাকে নিতে আসলো তখন আমার শ্বশুর সেদিন বাড়িতে ছিল, এবং আমার চাচা শ্বশুর ইভেন হচ্ছে আরো আশেপাশের মানুষজনকে আমার শ্বশুর থাকতে বলল। আমার দাদাকে এত কথা বললো এত কথা বললো, উনি সেটা সহ্য করতে পারে নাই, ওই বিহিতটা ঠিক মানতে পারে নাই।
কি বলেছিল?
বলছিল যে আপনাদের ফ্যামিলিতে মানে তাহলে কি আপনাদের ফ্যামিলিতে মানে একটা মেয়ে মেয়ে হইলেই কি এরকম লেলায় দেন নাকি কোন ছেলের পিছনে, যে ভালো একটা ফ্যামিলি দেখে চলে যাক। তো আমার দাদা সেটা আসলে মানতে পারে নাই। আমার দাদা আমাকে নিয়ে বাড়িতে গেল, সেদিন রাতে উনি মারা গেছে। আমার দাদাকে আমি, আমার দাদা এরকম ছিল, এত সুন্দর এত সুশ্রী একজন লোক ছিল, তার চলা ফেরা তারপরে সব স্টাইল এত সুন্দর ছিল সেই বয়সে, এখনো লাঠি ধরে ধরে হাঁটতো। তারপরও তো আসলে আমার দাদা মনে হয় সেই অপমানটাই মানতে পারে নাই। তো সেদিন রাতে উনি মারা গেল, চলে গেলাম আমি, তো আমার দাদা শুধু আসছে আর কান্না করছে অনেক, তখন আমাকে রাস্তায় আসতেছে আর বলতেছে কি যে তুমি তো অনেক ছোট কিন্তু এত ভুল করছো, এটার মাসুল তুমি পুরো লাইফটা দিয়ে যাবা, এখন না আসতে পারবা না হচ্ছে থাকতে পারবা। তো আমি আসলে দাদার কথায় তখন ওই রকম কোনো কিছু মনে করি নাই রাস্তার মধ্যে, আর আমি জানতাম না যে দাদা মারা যাবে, তখন দাদা মারা গেল। কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে এসে আমার দাদা কোনো আত্মীয় স্বজন আমার বাবা মা দাদি কাউকেই বলে নাই যে ওনার কি হয়েছে, শুধু আইসা বলছে আমার ভালো লাগে না, কয়েকদিন গেল আমার ছেলে হইলো। হ্যাঁ সেটা আমাদের বাড়িতেই হয়েছে, নর্মাল ডেলিভারি। আমার ছেলেটা হওয়ার পরে 6 দিন ওভার হয়ে গেল, কেউ আমার ছেলেটাকে দেখতে আসে নাই, ইভেন তার বাবাও আসে নাই। তখন আমি জিজ্ঞেস করতেছিলাম ফোনে যে তার বাবা কেন তার ছেলেকে দেখতে আসে নাই, তো তখন আমাকে ওই বাসা থেকে খবর বললো কি যে ঢাকার বাসার কাজ করতেছে, তো তার বাবা ওইখানটা দেখাশোনা করে, তো ওইখান থেকে তো সে আসতে পারবে না, ওই কাজটা গুছায় তারপরে আসবে। তো 6 দিন পর সে তার খালাতো ভাইকে নিয়ে আমার ছেলেটাকে দেখতে গেল, দেখলো চলে আসলো।
ছেলেকে দেখার পরে আপনার হাজবেন্ডের প্রতিক্রিয়া কেমন ছিল?
প্রতিক্রিয়া ছিল ছেলেটাকে কোলে নিচ্ছে।
জি
তো তখন আসলে ওরকম ওই যে গ্রামের মানুষরা একটু নিয়ম করে না, যে এই ঘরে হচ্ছে বাচ্চা হয়েছে সব লোকজন আসা যাবে না, তোমরা ওই পাশ থেকে দেখো বাচ্চাটাকে,
আতুর ঘর যেটাকে বলে।
হ্যাঁ তো ওই রুম থেকে অন্য রুমে নিয়ে গেল, ওই রুম থেকে হচ্ছে মানে দেখাইলো আর কি, ওরকম দেখে ওরা খালাতো ভাই নিয়ে গেছে, সে চলে গেছে। এবং আমাকে কোনো টাকা পয়সা বা হচ্ছে ছেলে হয়েছে একটা খরচ আছে বলে কোনো কিছুই মানে সে দেয় নাই। তো আমার ছেলে হয়েছে ওইভাবে চলতেছে 8 মাস হয়ে গেছে, 8 মাসের মধ্যে আমার শ্বশুর আর আমার শাশুড়ি হয়তো 1-2 দিন গেছিল কিনা আমার ওরকম মনে পড়তেছে না, 1 দিন গেছিল, 2 দিন হবে কিনা আমার মনে নাই। তো 8 মাসের মাথায় আমার ছেলেটা খুব অসুস্থ, মানে এত জ্বর একেবারে হাত দেওয়া যায় না গায়ে। তো ওকে আমি খবর দিলাম যে ও তো এরকম অসুস্থ হয়ে গেছে, তুমি আসো। সে আসলো, আসার পরে দেখে কি ওর হচ্ছে অ্যাজমার প্রবলেম দেখা দিছে, অনেক শ্বাসকষ্ট হইতেছে। তো ও বলতেছে কি ও তো এত অসুস্থ, ওরে ঢাকা নিয়ে যাব। তো ওর বাড়িতে ফোন দিল আমার শাশুড়িকে যে আম্মা ও তো এরকম অসুস্থ, ওকে ঢাকা নিয়ে যাব। তো ওর মা আবার বলতেছে কি ঢাকা নিয়ে যাওয়ার আগে বাড়িতে নিয়ে আসো, আমাদের এখানে একটা হুজুর আছে, ওইখান থেকে মানে পানি পড়া দিব বা ওকে দেখবো, দেখলে বলা যাবে ওর আসলে কি হয়েছে, ওরকম জিন ভূতের আসর হয়েছে কিনা। উনি বলতেছে এটা। তো ঠিক আছে, সে নিয়ে গেল, বাড়িতে নিয়ে গেল। যাস ওইভাবে আমার ছেলেকে নিয়ে ওদের বাসায় যাওয়া, আমাকে কেউ নিতে আসে নাই, আমার ছেলেটাকেও কেউ নিতে আসে নাই। তো গেলাম, ওইখানে থাকতেছি, চলতেছি, মোটামুটি ভালোই চলতেছে, এই তো লেগে থাকতেছে সংসারে। দেখা গেছে টুকটাক কথা কাটাকাটি হচ্ছে, সেটা আবার মানে শেষ হয়ে যাচ্ছে। ইভেন ভালো ব্যবহার তো আমি পাই নাই, ঠিক আছে, কাজটা যেরকম দিচ্ছে ওরকম করতেছি, যা পারতেছি করতেছি, যেটা পারতেছি না সেটাও বলতে পারতেছি না, আর যেটা করতে পারতেছি সেটা তো করতেছি। এখানে আর একটা কথা বলা লাগবে, সেটা বলা হয় নাই, ছোটবেলা থেকে আমার ছেলেটার 8 মাস হইলো, 8 মাসের ভিতরে ওরা তো কেউ আমার ছেলেটাকে দেখতে যায় নাই। বাট যখন আমি তাদের বাসায় নিয়ে আসলাম, তখন হয়েছে কি 1 বছর বয়স হইলো, 2-3 মাস থাকার পরে তো আমার ননদ সে কলেজে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে আমার দেবর হচ্ছে ডক্টর, তখনও সে ডাক্তারি পড়ে।
আচ্ছা,
তো কলেজে ভর্তি হওয়ার পরে এখন ঢাকা বাসায়, আমার শ্বশুর তো ব্যাংকে জব করে, তো সবাই ঢাকা থাকতেছে। এখন আমার শ্বশুর বলল কি তো বাড়িতে যেহেতু মানুষ আছে, তুমি এক কাজ করো, এখন ঢাকায় চলে আসো। আমার ছেলেটা 1 বছর বয়স, তখনও সে অনেক ছোট। আমার শাশুড়ি জিদ ধরলো কি আমার ছেলেটাকে নিয়ে ঢাকায় চলে যাবে,
ছেলেকে নিয়ে ঢাকায় চলে যাবে।
হ্যাঁ,
আর আপনি?
আমি বাড়িতে থাকবো। তো আমি আবার বললাম কি মাসুদকে, যে মাসুদ এটা কেমন কথা যে আমার ছেলেটা এখন অনেক ছোট, যারা আমার ছেলেকে একবার দেখতেই গেল না এই 8 মাসের মধ্যে, আর ওরা এখন আমার ছেলেকে নিয়ে ঢাকায় চলে যাবে, এটা তো হয় না আসলে। তো মাসুদ বলল কি আমার বাবা মা খুশিতেই খুশি, দেখতে না গেলো তাতে কি হয়েছে, কিন্তু দেখো তোমার ছেলেকে দেখে আমার বাবা মা কেমন খুশি হয়ে গেছে ওর মুখ দেখে। আমার খুব মনে পড়ে আমার ছেলেটা তখনও ভালো করে বুকের দুধটাও খাইতে পারে নাই, ওকে নিয়ে চলে গেছে। আমার খুব খারাপ লাগছে, কয়েকদিন ফিল করছি অনেক, হয়তো অনেকভাবে কান্নাকাটি করছি, কিন্তু তারপর আমার মেনেও নিছি যে নিয়ে চলে গেছে, ঠিক আছে, ওদের কাছে রাখবে, আদর করবে, ভালো থাকবে। তখন থেকে ওরে স্কুলে ভর্তি করার আগ পর্যন্ত ওর দাদু যেখানেই গেছে ওকে নিয়ে গেছে, আমি কোনোদিনও হচ্ছে না করি নাই, যখন যেখানে যাইতে চাইছে আমি সেখানে নিয়ে যাইতে দিছি। তো তখন আমার মাথায় একটা জিনিস ছিল যে সংসারে শান্তির জন্য অন্তত পক্ষে মানে কোনো কথা বলা ঠিক না, চুপ করে থাকি, দেখি যে হয়তো শান্তিটা ফিরে আসবে, কথা কাটাকাটি তো আর হবে না, এমনিতেই অনেক প্রবলেম, অনেক জ্বর তুফান গেল। তো ঠিক আছে, ছেলেটাকে ওরকম নিয়ে যায়। যখন আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করব, তখন আমার ছেলেটাকে নরসিংদী নিয়ে চলে আসছে। হ্যাঁ, তখন বলতেছি কি ওরা তো স্কুলে ভর্তির সময় হয়ে গেছে, ওর স্কুলে ভর্তি করে দাও। তা আমি এতদিন চুপ, আমি তখন বলতেছি কি যে ওকে যখন স্কুলে ভর্তি করার বয়স ছিল না, একেবারে ছোট ছিল, তখন ওরে ঢাকায় নিয়ে চলে গেলেন, আর যখন স্কুলে ভর্তি করব এখন, তাহলে এখন কেন এখানে নিয়ে আসলেন, ওরে ঢাকায় ভালো একটা স্কুলে ভর্তি করে দেন। বলে কি ওর বাবার তো ইনকাম নাই, ওর বাবা ঢাকায় ভর্তি করলে সেটার খরচ কে বহন করবে। আমি বলছি কি আপনাদের তো 2টা বাড়ি আছে ঢাকায়, নরসিংদীতে বাড়ি আছে, মার্কেট আছে, আপনারা নিজেও হচ্ছে সবাই জব করেন, তো আমার ছেলেটার খরচ বহন করার মতো ওই রকম ক্ষমতা কি আপনাদের নাই? ওইখানে অনেক কথা কাটাকাটি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, যাই হোক আমি আমার ছেলেটাকে ভর্তি করে দিলাম নরসিংদী একটা স্কুলে।
ওকে,
ভর্তি করে দিলাম, চলতেছে, ভালোই চলতেছে, সে ভালো রেজাল্ট করলো, তো প্রাইমারি স্কুলে ভর্তি করে দিছি। তো ভালো রেজাল্ট রেজাল্ট করার পরে, তারপরে যখন সে ক্লাস 6-এ উঠলো, 7-এ উঠলো, তার স্কুল পারফরমেন্স খুব খারাপ ছিল, সে চুপ করে থাকতো, অনেকটাই চুপ করে বসে থাকতো, কারোর সাথে ওরকম কথা বলতো না, খুব রিজার্ভ থাকতো, মানে ফ্রি যেটা এটা কারোর সাথে
ছোটবেলা থেকে
না, যখন ক্লাস 6-এ পড়ে
তখন ওই সময়টাতে,
হঠাৎ করেই ওদের বাসায় আমার সাথে অনেক প্রবলেম, মানে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে পুরো ম্যাচ হচ্ছেই না, টুকটাক কাজ থেকে শুরু করে নিয়ে কথা থেকে শুরু করে একটার পর একটা লেগে যায়। তখন করছি কি আমি আমার বাসা থেকে চলে গেছি, আমার উপরে দেখা গেছে তার ফ্যামিলির সাথে যদি কথা কাটাকাটি হইতো, লাগালাগি হইতো, তখন একটা পর্যায়ে দেখা গেছে তার বাবা মার সাথে কোনো কথার উত্তর দিত না, সে আমাকে সবসময় হচ্ছে মানে দায়ী করতো, এটা না করলে এটা হইতো না, এটার জন্য সে আমার উপরে অনেক টর্চারিং করছে, অনেক হাত উঠাইছে, ইভেন অনেক অত্যাচার করছে। হ্যাঁ, এখানে আরেকটা কথাও বলা হয় নাই, এর মধ্যে হচ্ছে কিন্তু আমার আরেকটা বাচ্চা কনসিভ হয়েছে, আমার ছোট ছেলেটা হয়েছে। ছোট ছেলেটা যখন আমার কনসিভ হইলো, তখন দেখা গেছে কি, আমি মানে আমার দেবর হচ্ছে ডক্টর, তো আমি সবসময় ঢাকায় ট্রিটমেন্ট করাইতাম, তো করানোর পরে আমার ছেলেটার পজিশন হচ্ছে উল্টা, তো তখন থেকেই ম্যাডাম আমাকে বলতেছিল কি যে আপনার বড় ছেলেটা হচ্ছে ডেলিভারি হয়েছে নর্মালে, এটার কিন্তু হবে না, বাচ্চার পজিশনটা হচ্ছে ভালো না, আপনি অবশ্যই ঢাকায় শিফট করতে হবে। তো ডক্টর আমাকে একটা ডেট দিয়ে দিল এবং বললো আপনি দুই দিন আগে হসপিটালে চলে আসবেন। তো এইখানে আমার যখন খুব পেন উঠলো, ডক্টর যেদিনই ডেট দিল, তখন আমার হাজবেন্ডের হাতে এরকম টাকা ছিল না যে একটা গাড়ি ভাড়া করে আমাকে মানে নিয়ে যাবে হসপিটালে। তো আমারও অনেক সাহস যে ঠিক আছে, টাকা পয়সা যেহেতু নাই, আমি এতটা মানে দেখি না কি হয়, আল্লাহ কি করছে, কি রাখছে আমার জন্য। তো আর সম্ভব না কোনোভাবেই, দেখা গেছে যে অনেক বাজে অবস্থা হয়ে গেছে, পেনটা বাড়তেছে আর আমার অবস্থাও খুব খারাপ হচ্ছে। তো আমার শাশুড়ি করলো কি, আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে একটা কাজের ছেলে থাকতো, ওরে নিয়ে একটা গাড়ি নিয়া, গাড়ি আবার আমার হাজবেন্ডকে পাঠাইছে, গাড়ি নিয়া চলে আসলো আমাকে নিতে। এখন আসার পরে বলতেছে কি যে ওরে আসলে নেওয়া লাগবে না, বাসাই হবে। কিন্তু আমার দেবর কিন্তু তার মায়ের সাথে অলওয়েজ ফোনে কথা বলতেছে যে এটা বাসায় হবে না, ওনার অবস্থা ভালো না, কিন্তু ওনার কথা হয়েছে এটা বাসাই হবে। তখন হইলো কি, সেটা ছিল কোরবানি ঈদ, কোরবানি ঈদের আগের দিন, তো অনেক জ্যাম ছিল রাস্তায়, এরকম জ্যাম ছিল যে রাস্তায় জ্যাম একেবারে নরসিংদী থেকে হসপিটালের গেট অবধি শুধু জ্যামে গেলাম। তো আমি রাস্তার অবস্থা আমার খুব খারাপ, যখনই আমি গেলাম হসপিটালে তখন আমার অবস্থা এতই শোচনীয় ছিল যে ডক্টর বলতেছে যে এখন কি ওকে বাঁচাবো নাকি বাচ্চাটাকে বাঁচাবো, কাকে বাঁচাবো। হ্যাঁ, তো আমার ছেলেটা যখন হইলো, হওয়ার পরে সিজার করতে হয় নাই, তো হয়েছে হওয়ার পরে মানে খুব রাগারাগি ভীষণ হসপিটালে, একেবারে যেটা বলার বাইরে ডক্টররা সবাই। পরদিন হচ্ছে কোরবানি ঈদ, তো এখন ঈদ করবে তার ছেলেকে নিয়ে, সে বাড়িতে চলে আসবে, আর হসপিটাল থেকে হচ্ছে বলছে যে আর হসপিটালে থাকা লাগবে না, তো আগের দিন হয়েছে ভালোই, এখন আলহামদুলিল্লাহ বাড়ি নিয়ে যাও। তো এখন বাড়িতে আসব, আমি তো শুনি নাই এত কথা, কিন্তু পরে যেটা শুনছি, আমার শ্বশুর নাকি বলতেছে যে আজকে ঈদ দেশে কি হয়েছে, এখানে আনতে হবে কেন, এখানে নিয়ে আসলে কে করবে, ওকে ওর বাড়ি পাঠায় দাও।
আপনার বাচ্চাকে নিয়ে কথা বলছে?
হ্যাঁ, আমাকে নিয়ে বলছে,
আপনাকে নিয়ে বলছে,
ওকে ওর বাড়িতে পাঠায় দাও, এখানে আনতে হবে না, এখানে আসলে কে কি করবে তাকে। সেই কথাটা আমি শুনি নাই, কিন্তু আমার আমার ননদ বলতেছিল কি যে এটা কেমন কথা, নতুন একটা বেবি আসছে, এটা আনন্দে ঈদ করবো সবাই মিলে নিয়ে, এটা কেমন কথা, কেন বাড়ি পাঠায় দিব। তো আমার ননদ জোর করেই নিয়ে গেল ওদের বাসায় আমাকে। তো নিয়ে যাওয়ার পরে ভালোই দেখলো, আমার বড় ছেলেটা দেখলো খুব খুশি। পরদিন হচ্ছে ঈদ, আমার বেবিটা যেদিন হয়েছে সেটা কোরবানি ঈদের আগের দিনের আগের দিন হয়েছে, তো আমরা পরের দিন রাতে গেলাম, রাতে যাওয়ার পরে পরদিন ঈদ। তো ঈদের দিন সকালবেলা মানে আমার শারীরিক অবস্থা খুব খারাপ, আমার মা আমাকে দিয়ে চলে গেছে, কারণ হচ্ছে পরদিন ঈদ, ওনার যাইতেই হবে বাসায়। তো চলে গেছে, চলে যাওয়ার পরে মানে আমার তো এরকম অবস্থা, আমি উঠে দাঁড়াইতে পারি না। এখন আমাকে ওরা বলতেছে কি যে তখন হচ্ছে সাপ্লাই পানি ছিল সেটা বাথরুমে, তো আমি টিউবওয়েলে, আমাকে দিছে গোসল করতে, তো আমার বেবির যে কাপড় চোপড় আছে ওগুলি তো আমাকেই ধুইতে হবে, তো আমাকে দিল ধুইতে। কিন্তু আমার এরকম এরকম এনার্জি ছিল না যে আমি একটা টিউবওয়েল থেকে পানি উঠাইয়া তারপরে এগুলি ধুবো।
হ্যাঁ, মা হয়েছেন,
মা মানে গতকালকে, যেমন আজকে এর আগের দিন, আমার অবস্থা খুব খারাপ। তখন আমি গেলাম ওইখানে, আমার চোখ থেকে অনবরত পানি পড়তেছে, পানি পড়তেছে, মানে আমি তো শক্তি পাচ্ছি না যেটা থেকে আমি পানি উঠাইয়া তারপরে হচ্ছে এটা দিব, কিন্তু আমাকে কেউ হেল্প করে নাই, যে একটু পানি উঠাইয়া দেই ওইটা করুক, কেউ হেল্প করে নাই। তো গেল ওইভাবে, যাওয়ার পরে তো আমি যেখানে আসছিলাম যে আমি রাগারাগি করে একটা পর্যায়ে পরে চলে গেলাম, আমি আমার দুইটা ছেলেকে রেখে চলে গেছি। হ্যাঁ, এবং চলে গেছি, আমার পায়ে একটা স্যান্ডেলও ছিল না। যখনই আমি ঘর থেকে বেরিয়ে গেছি, ওরা হচ্ছে ঘরের মধ্যে, আমি হচ্ছে বাড়ির উঠানের মধ্যে দাঁড়ায় আছি। তো আমার সাথে ঝগড়ার পরে একটা পর্যায়ে আমার শ্বশুর গেটটা আটকায় দিল যে আমাকে ঘরে ঢুকতে দিবে না। তখন আমি এখানে দাঁড়ায় আছি কি করবো, আমার পায়ে স্যান্ডেলও নাই, আমি খালি পায়ে চলে গেছি, ইভেন আমার সাথে কোনো টাকা নাই।
শ্বশুর বের করে দিল আপনাকে?
হ্যাঁ, বের করে দিছে বলতে গেটটা আটকায় রাখছে যে আমাকে ঘরে ঢুকতে দিবে না।
আপনার জামাই কই তখন?
হ্যাঁ, ঘরের ভিতরেও।
তখন বাড়ির ভিতরে জামাই?
হ্যাঁ, বাড়ির।
আপনি গেটের বাইরে দাঁড়ায় আছেন?
হ্যাঁ, আমি গেটের বাইরে।
এবং তার কিছু করার নাই?
না, তার কিছু করার নাই,
পুরোপুরি মেরুদণ্ডহীন।
তারপরে আমি কি করব, তারপরে হচ্ছে আমি জুতা ছাড়াই বেরিয়ে গেছি। তো এখানে যারা কাজ করে কয়েকজন মহিলা আছে, ওরা আমাকে খুব টানাটানি করতেছে যে আপনি যায়েন না যায়েন না, কিন্তু এখানে এরকম কথাবার্তি হয়েছে মানে আমার আর থাকতে ইচ্ছা করতেছে না। আমিও দেখা গেছে কথার উত্তরে কথা মানে বলে ফেলতেছি, তো আমি আর পারতেছি না। তো কি করলাম, আমি চলে গেলাম। কোথায় চলে যাব? আমি সিঙ্গিতে উঠলাম, নরসিংদীতে গেলাম আর কি। কতটুকু ধর নরসিংদী থেকে একটু ভিতরে আমার একটা খালা তো বোন থাকে, তো আমি তার এখানে যাব। এখন আমার
বড় বাচ্চাটা কোথায় তখন?
তখন বড় ছোট দুইটাই হচ্ছে ওদের বাসায়।
আচ্ছা, বড় বাচ্চাটা ওদের বাসায়?
হ্যাঁ, ওদের বাসায়।
আচ্ছা, ছোট বাচ্চাটাও রেখে দিল? ছোট বাচ্চাটা যখন রেখে দিল, ওর বয়স কত?
ওর বয়স তখন হচ্ছে 5 বছর।
ছোট বাচ্চাটার বয়স 5 বছর?
হ্যাঁ।
ওকে,
তারপরে চলে গেছি। এখন আমার সাথে সিন দিতে উঠছে আমার শ্বশুর বাড়ির এখানকার একটা ছেলে। তো আমি ওকে বলতেছি কি যে ভাইয়া আপনি কিছু মনে করবেন না, আমি তো একটু এক জায়গায় যাব, কিন্তু আমার ফ্যামিলিতে তো ঝামেলা হয়েছে, সেটা তো আপনাদের আশেপাশে আপনারা শুনছেন। আমি না স্যান্ডেল আনতে ভুলে গেছি, আমাকে কি আপনি স্যান্ডেল কিনে দিবেন? পরে বলতেছে কি ভাবি ঠিক আছে আপনি সিন দিতে বসেন, আমি স্যান্ডেল কিনে দিচ্ছি, কিন্তু আমি খালি পায়ে এতটুকু কিভাবে যাবো সেটাও চিন্তা করতেছিলাম যে খালি পায়ে দেখলে হয়তো কেউ কোশ্চেন করতে পারে যে খালি পায়ে কেন। তো ছেলেটা আমি গাড়িতে বসি, সে হচ্ছে আমাকে স্যান্ডেল কিনে, হ্যাঁ স্যান্ডেল কিনে দিচ্ছে। গেলাম ওইখানে, যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি সব ঘটনা বললাম। বলার পরে ওরা অনেকভাবে ফোনে কন্ট্যাক্ট করতে চেষ্টা করছে, কিন্তু ওরা কারোর সাথে ফোনে কথা বলে নাই। আমার সেই খালাতো বোনের সাথে তখন আর কথা বলে নাই। তো আমি তো রাগ করে আমার বাবার কাছে যাওয়ার প্রশ্নই ওঠে না, যেহেতু আমার বাবা আমার সাথে কথা বলে না। তো আমি চিন্তা করলাম এখন যদি যাই তাহলে হয়তো মায়ের সাথে আরো সিনজেট আরো বাড়বে বাবার, তো এখন আর যাব না। তো ওইখানে থাকলাম। থাকার পরে 2-3 দিন পরে আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে যেটা হয়েছে এটা তো হয়েছি, এখন তুমি আমার ছোট ছেলেটাকে আমার কাছে দিয়ে যাও। তখন ও বলতেছে কি যে না দিয়ে যেতে পারবো না, তুমি তোমার মতো থাকো, চলে গেছো ওরা এখানে থাকুক, দেখি পরিস্থিতি কি হয়। তখনও সে শান্তভাবে আমার সাথে কথা বলতেছিল। এইখানে যে কিছুদিন আমি থাকলাম নরসিংদীতে, আমার মোবাইলে একটা ফোন আসছে। তারপরে হচ্ছে যখন ছিলাম তখন আমার মোবাইলে একটা ফোন আসছে, সেটা রং নাম্বারের ফোন। তো ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করতেছে আপনি কে? তো আমি জিজ্ঞেস করলাম আপনি কে? তো সে ফোনটা আসছিল দেশের বাইরে থেকে। হ্যাঁ, দেশের বাইরে থেকে নেট নাম্বারে ফোন দিছিল। তো ফোনটা আসার পরে কিছুদিন হচ্ছে স্টপ, কিছুদিন পরপর ফোন দিতেছে, ফোনটা স্টপ। স্টপের পরে
স্টপ
মানে ফোন আসতেছে, আমি খুব রাগারাগি করতেছি আপনি কেন ফোন দেন আমাকে, আর ফোন দিয়েন না। আর আমি তো তখন
প্রথম দিন ফোন দিয়ে কি বললো আপনাকে?
আমাকে প্রথম দিন ফোন দিয়ে বললো কি প্রথম দিন,
তার আগে আপনি ওকে বলেন ছেলেটার নাম কি ছিল?
ছেলেটার নাম ছিল হচ্ছে শিপন।
শিপন, ওকে, হ্যাঁ বলুন।
তো প্রথম দিন ফোন দিয়া বললো কি যে হ্যালো কেমন আছেন কেমন কি। কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে আপনাকে যেটা বলতে হবে। আমার একটা পরিচিত লোক ছিল যে আমাকে ফোন দিত, সৌদিতে থাকতো, ফোন দিত। তো তার সাথে আমার কথা হইতো মাঝে মাঝে, ফোন দিত, ওই তার টোন আর তার টোন সেম,
একই রকম লাগছিল,
একই রকম লাগছিল। আমি কিন্তু বুঝতেছিলাম না যে আসলে কে।
রাইট,
তো ফার্স্ট দিন যেদিন ফোন দিল, তো আমার সাথে ওই নজরুল যে লোকটা আমাকে ফোন দিত ওনার টোন আর শিপনের টোন হচ্ছে এক, সেম। তো আমি আসলে বুঝতেছিলাম না, সে ফোন দিয়া হ্যাঁ কেমন আছো ভালো কেমন কি অনেক ধরনের কোশ্চেন করছে যেরকম আর কি,
হঠাৎ করেই মানে কোনো খুব পরিচিত।
হ্যাঁ পরিচিত। তো আমার না মনে হচ্ছে কি এটা সেই হইতে পারে। তো আমিও তার কথার উত্তর দিয়ে যাই। তো মিনিমাম 20 দিন পর যেটা হয়েছে যে আমি বুঝতেছিলাম যে এটা আসলে ওই লোক না। কারণ হচ্ছে কি আমি যখন তাকে কোশ্চেন করতেছিলাম তখনই সে বলতেছিল মানে এরকম ধরনের যে হ্যাঁ হু হা, মানে টুকটাক কথার উত্তর দিতেছিল, পুরোপুরি ঘটনাটা সে বলতে পারতেছিল না। তখন আমি একটু মানে চিন্তা করলাম যেখানে তো রং কিছু অবশ্যই আছে, কারণ হচ্ছে কি আমি অনেক কিছু জিজ্ঞেস করতেছি কিন্তু সে বলতে পারতেছে, মানে খুব ছোট্ট কথায় আনসার দিয়ে সে রেখে দিচ্ছে ফোনটা। তো গেল, তখন আমি ভীষণ রাগ করলাম যে আপনি আমাকে আর ফোন দিবেন না, আপনি কে। তো এরকম যাওয়ার পরে কিছুদিন ফোনটা অফ ছিল। হ্যাঁ, সে আবার ফোন দিল। আবার ফোন দেওয়ার পরে সে বলল কি যে আমি বলছি কি আপনি সত্যি করে বলেন তো আপনি কে এবং আমার নাম্বারটা কোথা থেকে পাইলেন। তখন বললো কি যে আমি আসলে আপনার নাম্বারটা পাইছি নজরুলের কাছ থেকে, যেমন হচ্ছে ফোন দিত, ফোন দিয়ে রেখে দিত, তো পাশাপাশি রুমে তো ছিলাম, তখনই আমি নাম্বারটা হচ্ছে কাউন্ট করলাম, ওর কাছ থেকে নাম্বারটা নিলাম। তো ঠিক আছে, তো আপনি কেন ফোন দেন? বলে কি আপনার টোন আমার খুব ভালো লাগে।
ওকে,
হ্যাঁ আমি সেজন্য ফোন দিই। তো তখন হইলো কি, যে সময়টাতে আমি আমার খালাতো বোনের কাছে ছিলাম, আমার বাচ্চারা ছিল না আমার সাথে, বাট সবকিছু সিচুয়েশন মিলাইয়া হচ্ছে পুরো একটা ডিপ্রেশনে পড়ে গেছিলাম। হ্যাঁ, তো তখন আমার আস্তে আস্তে ওনার কথাগুলি খুব ভালো লাগতেছিল।
তার কথা?
শিপনের কথাগুলি।
জি, ছেলেটার নাম ছিল শিপন।
শিপন, কথাগুলি আমার খুব ভালো লাগতেছে।
কথা হচ্ছে কি ফোনে?
হ্যাঁ, ফোনে কথা হচ্ছে। তো ফোনে কথা হচ্ছে, দেখলাম সেও আমার প্রতি মানে খুব কেয়ারফুল, যে আমি কখন খেলাম, কখন ঘুমাইলাম, কখন কি করলাম, এইগুলির প্রতি তার খুব আগ্রহ। কিন্তু আমি তো তখন হচ্ছে আমি আমার ফ্যামিলি বাচ্চাদের কাছ থেকে অনেক দূরে, তো ফোনে তখন আমি ইনভলভ হয়ে গেলাম অনেক বেশি।
আমরাও দেখবো আসলে কি হলো, তবে সেটা ছোট্ট একটা বিরতির পর রাত একটায় আমরা ফিরবো। ঠিক তখন আসলে কি হয়েছে এবং এই গল্পটি জীবনের শেষ পর্যায় পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই এখন দেখার বিষয়। ভার্চুয়াল ওয়ার্ল্ডে বসবাস করছি আমরা, অপরিচিত লোক খুব কাছের মানুষ হয়ে যায় অল্প মুহূর্তের মধ্যেই, কিন্তু আসলে কি হয় এই একটা প্রশ্ন আজকের হেলো 8920 তে সবাই বোধ হয় করার সুযোগ পাবেন জীবনের গল্পটি শোনার পরে। ঠিক রাত একটার সময় ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হেলো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হেলো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পর আপনারা শোনা শুরু করেছেন ক্লোজ আপ প্রেজেন্স হেলো 8920, আমি আরজে কিদি আপনার সঙ্গে রয়েছি এবং আজকে হেলো 8920 203 পর্ব আপনারা শুনছেন। আজকের অতিথি হচ্ছে শাওন। যারা জীবনের গল্প বলতে এখানে আসতে চেয়েছেন, অনেকেই আসতে পারেননি এবং আসতে চান এখানে, তাদের সবাইকে আমি বলবো, অনেকে এখানে ফোন করে অত্যন্ত রিকোয়েস্ট করেন আমাকে একবার সুযোগ দিন, আমাকে একবার সুযোগ দিন, শুধু আগাগোড়া সুযোগ দিন কথাটাই বলা থাকে, কিন্তু তার জীবনের গল্পটা কি নিয়ে সেটা বলেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, যারা এখানে জীবনের গল্প বলতে আসতে চান তারা ফোন করে প্রথমে নিজের নামটা বলবেন, তারপর যে নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করলে আমরা কথা বলতে পারবো সেই সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন। অনেকে রিপিট করেন, এটা খুবই ভালো, ধীরে ধীরে স্পষ্ট করে বলুন। এরপর আপনার জীবনের গল্পের বিষয়টা আসলে কি নিয়ে সেটা আপনি 3-4 মিনিট বলুন। আপনার গল্পটা শুনলেই আমরা বুঝতে পারবো যে আসলে আপনার জীবনের গল্পটা প্রচারযোগ্য কিনা, রিকোয়েস্ট করার কোনো দরকার নেই। যাই হোক, আমার সঙ্গে আজকে রয়েছে এখানে শাওন, শাওনের কাছে আমি আবারও ফিরবো। আর যারা আমাদেরকে ফোন করবেন তাদের নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি, 09613892892, আবারও বলছি 09613892892। হ্যাঁ শাওন, কি হলো তারপর?
খালাতো বোন তো জায়গা দিল, কারণ হচ্ছে জানে আমার বাবার ব্যাপারটা, যে আমার বাবা আমার সাথে কথা বলে না এই বিষয়টা নিয়ে, ইভেন হচ্ছে এতটা ইন্টারেস্টও নাই।
তদিনে কি জানতে পেরেছে যে আপনার দাদা কিভাবে মারা গিয়েছিল আপনার বাড়িতে?
হ্যাঁ, তারপর আমি বলছিলাম, সেটা বেশ অনেকদিন পর বলছিলাম।
এটা বলার পর রিয়াকশন কি দাঁড়িয়েছিল?
রিয়াকশন দাঁড়াইছিল এটাই যে যা হবার তা তো হয়ে গেছে, তবে ওদের প্রতি হচ্ছে খুব ধারণাগুলি খুব বাজে ছিল আগে থেকেই, খারাপ ছিল আমার শ্বশুরবাড়ির লোকজনদের।
যেটাই হোক না কেন সেটা তো আপনার জন্যই হচ্ছে।
হ্যাঁ, আমার জন্যই হচ্ছে।
রাইট, ফাইন, বলুন তারপর।
তো কথা হইতেছে এরকম, ভালোই কথা হইতেছে, আমিও হচ্ছে ভালো ইন্টারেস্ট পাচ্ছি, কথা বলতেছি, ফোন দিতেছে। তো হঠাৎ করেই হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি থেকে ফোন দিল, ফোন দিল আমার হাজবেন্ড ফোন দিল যে আমার বড় ছেলেটা অসুস্থ। অসুস্থ বলতে হচ্ছে খুব অসুস্থ, ওকে ঢাকা নিয়ে যাইতে হবে। তো অসুস্থ সিমটমটা হচ্ছে ধরা পড়ছে কিভাবে, আমার ছেলেটা একদিন বাথরুমে গেল, তো বাথরুমে যাওয়ার পরে টয়লেটে বসছে, বসার পরে আমার শাশুড়ি, ও আবার দরজাটা লক করে নাই, তো আমার শাশুড়ি ভিতরে ঢুকছে কি কারণে, ও যে ভিতরে আছে সেটা বুঝতে পারে নাই। তো আমার শাশুড়ি যায় দেখে কি আমার ছেলেটা বাথরুম করতে উল্টা দিকে বসছে, তো বসার পরে মানে প্রচন্ড পরিমাণে তার শরীর ঘামতেছে, পানি পড়তেছে আর প্রচন্ড খিচুনি। তো আমার শাশুড়ি তারা ধরে নাকি অনেক কান্নাকাটি করতেছে যে এরকম অবস্থা কেন হইলো, কি হইলো, সে উল্টা দিকে বসছে, ওরা বলতেছে যে তুমি এরকম ভাবে কেন বাথরুমে বসলা, কি সমস্যা? তখন ফার্স্ট তার সিমটমটা ধরা পড়ে। তো আমাকে ফোন দিল যে ও তো অনেক অসুস্থ, ওকে ঢাকা নিয়ে যাইতে হবে। তো আমি যেভাবে চলে আসছি, আমার শ্বশুর আমাকে বাসায় জায়গা দিবে না। ওনার কথা হচ্ছে যে আমার বাড়িতে আসতে পারবে না, ওর যদি যাইতে হয় ও ওইখান থেকে ঢাকা চলে যাক। ঢাকা চলে গেলাম, আর সময় নিলাম না। হ্যাঁ, আমার বোনের বাসা থেকে ঢাকা চলে গেলাম। তো এই আমার ছেলেকে নিয়ে
আমি ঠিক বুঝি না, মানে আপনার হাজবেন্ড যে আপনাকে লাভ করে বিয়ে করলো,
হ্যাঁ,
সে কি রোল প্লে করতেছিল?
ওর রোলটা এই ছিল, তার আসলে ইনকাম সোর্স বলতে কিছুই ছিল না,
এবং তার নিজের পায়ে দাঁড়ানোর শক্তি ছিল না, সিদ্ধান্ত নেবার কোনো ক্ষমতা ছিল না।
আর ও না অনেকটাই এরকম যে ভালোটাও বলতে পারতেছে না, মন্দটাও বলতে পারতেছে না, আর জোর করে যে একটা কথা বলাটা যে এটা হবেই বা এটা করবই,
ওই পার্সোনালিটি ছিল না,
ছিল না। তারপর ঢাকা চলে গেলাম। ঢাকা যাওয়ার পরে ওরে হচ্ছে ফার্স্টে আমার দেবর যেহেতু ডক্টর, তাকে ফার্স্টে হচ্ছে এমআরআই করতে দিল
ব্রেনের।
হ্যাঁ, তো এমআরআই করতে দিল। এমআরআই করতে দেওয়ার পরে ওর যেটা আসছে, ল্যাবের থেকে এমআরআই করালাম। এমআরআই করার পরে ওর আসছে ইপিলিপস। তো যখন ইপিলিপসে আসছে, সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি খুশি যে যেহেতু ইপিলিপসি আসছে তো ভালো কোনো ড্রাগ নিলে সে ভালো হয়ে যাবে। তারপরে আরেকটু কনফার্ম হওয়ার জন্য ওকে ইএজি দিল। ইএজি দেওয়ার পরেও আবার ইপিলিপসি আসছে। তো ঢাকা মেডিকেলের এক ডক্টর নিউরোলজির, ওনার সাথে কথা বলছে। কথা বলার পরে বলতেছে কি যে তোমরা সিএমএস থেকে একটা ইএজি করাও, তাহলে কনফার্ম হতে পারবে আসলে ওর প্রবলেমটা কি। তো ঢাকা মেডিকেলে ভর্তি দিয়ে দিল, ছেলেটাকে নিয়ে ঢাকা মেডিকেলে চলে গেলাম, ভর্তি দিয়ে দিল। ভর্তি দেওয়ার পরে ওরে ঢাকা মেডিকেল থেকে ইএজিটা করার পরে ওর রেজাল্টটা ভালো আসে নাই। হয়তো ওরা যেটা ধারণা করছে ডক্টররা সেটাই হয়তো কিছুটা আসছে, যদিও ওরকম বুঝি না। তারপরে ডক্টর বলল কি যে ওরে ইএজি দুইবার করানো হইলো, সিটি স্ক্যান করানো হইলো, তারপরে হচ্ছে এমআরআই করানো হইলো, এখন তারে হচ্ছে সিএসএফ টেস্ট করানো উচিত। সিএসএফটা হচ্ছে আমাদের মাথার মগজটা যে পানিতে ভাসানো থাকে, ওই পানিটা নিয়ে আসা, মার্ক করে নিয়ে আসা, ওইটা টেস্ট করা।
ওরে বাবা!
তো এটা খুব লেয়ার, ওই সিএসএফ টেস্টটা করা। এটা হচ্ছে মেরুদণ্ডেতে সিরিঞ্জ ঢুকায় দিয়া সেই পানিটাকে টেনে নিয়ে আসে। তো ঢাকা মেডিকেলে যখন ছিলাম, তো 10-12 জন ডক্টর গেল। যাওয়ার পরে আমার ছেলেটাকে ধরলো এবং আমাকে বললো কি আপনি চলে যান, আপনি এখানে থাকলে সেটা সহ্য করতে পারবেন না। তো আমাকে বের করে দিয়েছে, আমি চলে গেছি। তো আল্লাহরই হয়তো ভালো রহমত, এটা নাকি অনেকেরই হচ্ছে একবারে আসে না, 2-3 বার মার্ক করা লাগে। তো ওরে একবার ট্রাই করার পরেই ডক্টররা সেটা মানে চলে আসছে। এবং এটা হচ্ছে সিএমএস এ নিয়ে যেতে হবে, হরতাল ছিল, অ্যাম্বুলেন্সে করে সিএমএস এ নিয়ে গেল। পানিটা নাকি আবার উড়ে যায়, সেটাকে হচ্ছে কিভাবে জানে ওরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে গেল, টেস্ট করলো। টেস্ট করার পরের দিন, 2 দিন পরে সেটা রেজাল্ট দিবে। তো আমার ছেলেকে হচ্ছে দিন মোহাম্মদ স্যার, আজহার স্যার, ঢাকা মেডিকেলের, ওনারা দেখেন। তো যেদিন রিপোর্ট আনতে গেল, আমার দেবর নিজে গেল। যাওয়ার পরে ওর এক ফ্রেন্ডের সাথে নিয়ে গেল। তো ওইখান থেকে সে 2-3টা রিপোর্ট সরায় ফেলা, নিচের রিপোর্টটা উঠাইছে। উঠানোর পরে বলতেছে কি আল্লাহ এটা তো নেগেটিভ আসছে। তো ওরে বলতেছে কি দেখো আমি অনেক খুশি হয়েছি, রিপোর্টটা নেগেটিভ আসছে। এখন যদি ইপিলিপসি থেকেও থাকে তাহলে ওরে ভালো কোনো ওষুধ দিলে সে ভালো হয়ে যাবে। তো তার ফ্রেন্ড আবার বলতেছে কি তুমি যে রিপোর্টটা উঠায় এত খুশি হইলা, তুমি কি দেখছো নামটা কার? এটা তো ওর রিপোর্ট না, নিচেরটা ওর। ও উঠাইছে, উঠায় দেখে যে পজিটিভ আসছে। তো পজিটিভ আসছে, তখন স্যার হচ্ছে রাউন্ডে, ভিতরে আমি ছিলাম, আমার হাজবেন্ড ছিল, আর ফ্যামিলির লোকজন ছিল অনেকে। তো ওর নিস্তালা বহিরে বিভাগের গেট থেকেই আমি বারান্দায় দাঁড়ানো, তখন ভিতরে যাইতেছি আসতেছি, যেহেতু স্যার রাউন্ডে। সে যখন দেখলো যে স্যার রাউন্ডে, ও দৌড়ায় ভিতরে আসছে। আসার পরেই বলতেছে কি যে স্যার, ও মানে আমি বারান্দা থেকে দেখতেছি কি ও আসার স্যারের এখানে জড়ায় দৌড়ায় অনেক কান্নাকাটি করতেছে। তো আমি ঠিক বুঝতেছিলাম না আসলে ব্যাপারটা কি। আমি বারবার পিছন পিছন ঘুরতেছি, আজহার স্যার আবার ওর মাথায় হাত দিল, আমার দেবরের মাথায় হাত দিল, দিয়া বললো যে আল্লাহকে ডাকো। তো আমি আবার ঘুরতেছি ঘুরতেছি, ওরা আমাকে কিছু বলে না। তো আমি আবার আজহার স্যার পরের দিন রাউন্ডে আসছে, আমি বললাম কি স্যার আপনি কিছু মনে করবেন না, আমি আপনি তো অনেক বড় ডক্টর, আমি একটা কথা জানতে চাচ্ছি, এসএসপিটা কি সেটা আমাকে একটু বোঝায় বলবেন। স্যার বলে কি তোমাকে কি তোমার ফ্যামিলির লোকজন কিছুই বলে না? এমন বলছে না স্যার, আমার ফ্যামিলির লোকজন তো আমাকে কিছু বলে নাই। বলে কি আমি তোমাকে কতগুলি টিপস দিব, সেই টিপস মতো তুমি চলো আর আল্লাহকে ডাকো, এটার পৃথিবীতে কোনো চিকিৎসা নাই।
আল্লাহ যদি ভালো করেন তো করলো, আর না হয়তো একটা সময় নির্ধারণ করা আছে, এটা পর্যন্তই থাকবে। তা আমাকে স্যার মাথায় হাত দিয়া বললো কি যে দেখো যা হবার হয়ে গেছে, আমি একটা ম্যাপ করে দিব, সেই ম্যাপ অনুযায়ী হয়তো ছেলে তার মানে ইয়েগুলি সিমটমগুলি ওরকম আসবে, ওরকম আসবে। আসার পরে এখন সবচেয়ে বড় নার্স হচ্ছে তুমি, যে চাই বলুক যেই সিচুয়েশনই ফেস করো না কেন, তোমাকে শক্ত থাকতে হবে, তোমাকে সবল থাকতে হবে, এবং তোমাকে সবচেয়ে বড় নার্সিং দিতে হবে তোমার বাচ্চাটাকে, পাশে দাঁড়াইতে হবে, তোমাকে ভেঙে পড়লে চলবে না। তুমি যদি ভেঙে যাও তাহলে তোমার আরেকটা বাচ্চা আছে, কে করবে তাকে? আর তার সামনে তুমি এক ফোঁটা চোখের পানি ফেলবা না, তার যে বাকি কয়টা দিন সে বেঁচে থাকবে তাকে ভালোভাবে হাসি খুশিতে বাঁচতে দাও, শেষ সময়টা তার সাথে ওইভাবে কাটাও।
কি অসুখটা কি?
ওর হচ্ছে অ্যাসিস্টিভ ভাইরাস।
এটা কি জিনিস?
এটা হচ্ছে মাথার যে মগজটা আছে সম্পূর্ণটাই হচ্ছে চার ভাগের তিন ভাগই তখন হচ্ছে নষ্ট হয়ে গেছিল, একটা ভাগ ছিল সেটাতে আক্রান্ত কিছুটা হয়েছিল তখন। এটা খুব রেয়ার, ওর যখন হয়েছিল তখন উত্তরাতে
ক্যান্সারের চেয়ে ভয়াবহ।
হ্যাঁ, এটার কোনো চিকিৎসাই নাই,
কোনো ট্রিটমেন্টই নাই,
কোনো ট্রিটমেন্ট।
এসএসপি ভাইরাস?
হ্যাঁ, এসএসপি ভাইরাস। তো একটা মেয়েকে পাইছিলাম উত্তরাতে, ওই মেয়েটা হচ্ছে অ্যাপোলো হসপিটালে চার মাস বেঁচে ছিল, তারপরে মারা গেছে।
আপনার ছেলে সম্পর্কে কি বলেছে ডাক্তার?
আমার ছেলে সম্পর্কে তখনই বলছিল যে এই বছরের মার্চের 6 তারিখ পর্যন্ত ওরা একটা ডেট দিয়ে দিছিল।
কি কি সিমটমের কথা বলেছিল?
সিমটম গুলি বলছিল যে ওর যদি সত্যি অ্যাসিস্টি হয়ে থাকে তাহলে সে এখন কথা বলতে পারে, পরে কথা বলতে পারবে না, এখন হাঁটতে পারে পরে হাঁটতে পারবে না,
এগুলো কি হয়েছে?
এখন খাইতে পারে পরে খাইতে পারবে না, তারপর হচ্ছে আস্তে আস্তে সে একেবারে বিছানায়। হ্যাঁ, এখন তাই। ও ডক্টর আমাকে যা যা বলেছে ফার্স্টের দিন তাই হয়েছে, এবং সেম, এবং বলছে কি যে এমন একটা সময় আসবে যখন তার খাবারটা বন্ধ হয়ে যাবে, তখনই তোমাদের হসপিটালাইজ করতে হবে এবং নল দিয়ে খাওয়াতে হবে।
এটা কখনো কিওর হয় না, না পৃথিবীতে এরকম কোনো
না, না
আমার নিশ্চিত মৃত্যু জেনে সামনে দেখি। আপনার সন্তানের বয়স কত এখন?
এখন হচ্ছে 14 বছর।
এখন ও কি হয়ে বেডে পড়ুয়া অবস্থায়
আছে? হ্যাঁ, বেডে
খেতে পারে না।
না, খেতে পারে বলতে হচ্ছে যেমন অল্প একটু ভাত নিলে, এক চামচের অর্ধেক ভাত নিলে সেটা হচ্ছে 2-3 ঘন্টা লেগে যায় খাওয়াতে, তাও পুরোটা খাওয়া শেষ হয় না।
একেবারে সারাদিন 24 ঘন্টা বেডেই পড়ে থাকে?
বেডেই পড়ে থাকে। ও বাথরুম করতে বলতে পারে না, প্রস্রাব করবে বলতে পারে না, ইভেন সে এক ফোঁটা পানি খাবে সেটাও বলতে পারে না। তো
আমাকে টেক কেয়ার করতে হয়। আপনার
টেক কেয়ারটা আমার করতে হয় বলতে হচ্ছে, এখানে আরো কথা আসবে, ওইখান থেকেই হচ্ছে ডক্টর তো এগুলি বলেই দিল। তো এখন ওদিক দিয়ে হচ্ছে ঢাকা মেডিকেলে থাকতে থাকতেই হচ্ছে আমার আম্মা অসুস্থ হয়ে গেছে, ওনার ক্যান্সার, উনি সময়িত হসপিটালে ভর্তি ছিল তখন।
মারও ক্যান্সার?
হ্যাঁ, মার ক্যান্সার ধরা পড়ছে তখন। তখন আমার ছেলে হচ্ছে ঢাকা মেডিকেলে, মা হচ্ছে সময়িত হসপিটালে, মায়ের অপারেশন হয়েছে, প্রতিদিনই হচ্ছে কেমো দেওয়া লাগে, তারপরে হচ্ছে সপ্তাহের মধ্যে 4 দিনই কেমো দেওয়া লাগে। তো ওইখান থেকে হচ্ছে যে আম্মা হসপিটালে এদিন দেওয়া হচ্ছে, ছেলেকে দেখি আবার দেখা গেছে যে মাসুদকে বলি যে তুমি ওর সাথে থাকো, আমি হচ্ছে মায়ের কাছে যাই, তো এরকম করে যাইতেছে। তো আমার মার তখন এরকম অবস্থা হয়েছে, ওনার ছেলে মেয়ে ইভেন তার সংসারের জন্য কোনো মায়া ছিল না, কারণ কেমো দেওয়াতে হচ্ছে তার চুল সবকিছু কেমন জানি হয়ে গেছিল, কালো হয়ে গেছিল, ফুলে গেছিল, শরীরটা চুল টুল পড়ে গেছিল। তো আরেকটা কথা বলতে হবে যে আমার ভাই তখন সে দেশের বাইরে পড়াশোনা করতে গেছে, এমবিএ করতে গেছিল মালয়েশিয়ায়, সে হচ্ছে আমাকে খুব ভরসা মনে করতো যে একটা কিছু তাকে বললে হয়তো কাজ হবে। তো এদিক দিয়ে হচ্ছে যে আমার ছেলেটাকে আমি ঢাকা মেডিকেল থেকে নিয়ে আসি, মা হচ্ছে মাকে রেফার করে দিছে ওই ডেল্টাতে, মিরপুর ডেল্টাতে। তো মা ওইখানে চার মাসের মতো ছিল। তো বাসায় নিয়ে আসছি, বাসায় নিয়ে আসার পর ওইদিক দিয়ে হচ্ছে শিপনের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, এদিক দিয়ে যেটা হয়েছে যে মার যখন অপারেশন,
মানে শিপনকে কি ওই সময়টাতে আপনি চিনতেন, জানতেন? চিনতেন জানতেন বলতে আমি যেটা বোঝাচ্ছি,
তার সাথে আমার দেখা হয়নি,
কথা যেহেতু বলেন, কথা
থাকে সবকিছু আমি জানতাম।
কি জানতেন আপনি?
জানতাম হচ্ছে ও হচ্ছে বাইরের বিজনেস করে।
বাইরে তো বিজনেস করে, কোন দেশে?
বাইরের
বিজনেস কোন দেশে?
সৌদিতে।
সৌদিতে থাকে ও?
হ্যাঁ,
স্টে করে সৌদিতে।
সৌদিতে?
আচ্ছা,
আসে হয়তো 2 মাস কিংবা 1 মাসের মধ্যেই হচ্ছে।
বাংলাদেশের বাড়ি কোথায়, কি অবস্থায়?
হ্যাঁ, নরসিংদীতে।
নরসিংদীতেই বাড়ি?
হ্যাঁ, নরসিংদীতে। ওর হোম ডিস্ট্রিক্ট আমার হোম ডিস্ট্রিক্ট।
ওকে, ফাইন।
ওর সাথে যখন আমার ফোনে কথা হইতো তখন কিন্তু আমার
আমার অবস্থা খুব খারাপ হয়েছিল ফ্যামিলিগত ভাবে, ছেলেটাকে নিয়ে মাকে নিয়ে। তো এই কথাগুলি শোনার পরে সেও আমার প্রতি হচ্ছে অনেকটাই দুর্বল হয়ে গেছিল। তো বাসায় নিয়ে আসছি ছেলেকে, এদিক দিয়ে আবার ফিনান্সিয়াল কিছু ব্যাপার ছিল যেটা হচ্ছে প্রবলেমটা শুরু হচ্ছে আর কি,
মানে ছেলেটাকে ছেলের নিয়ে ব্যাপারটা মাকে পুরোপুরি নিয়ে। সে জানতো, মার ব্যাপারটাও জানতো।
হ্যাঁ জানতো। তো হচ্ছে আমার ছেলেটাকে বাসায় নিয়ে আসছি, আসার পরে একদিন সন্ধ্যাবেলা, সন্ধ্যা হবে 7টা সাড়ে 7টা বাজে, তো ও যেই বিছানায় শুয়ে আছে একেবারে জানালা থেকে চারটা খুব সুন্দর দেখা যায়। তখন সে একটু একটু কথা বলতে পারে,
আপনার ছেলেটা
ও চারটা দেখতেছে তাকায়, তখন একটু একটু কথা বলতে পারে। যখন তার টোটালি কথা বন্ধ হয়ে গেছে তার 2 দিন আগে, আমাকে বলতেছে কি মানে হঠাৎ করে জুড়ে আমাকে ডাক দিচ্ছে যে আম্মু বলে একটা অনেক জুড়ে মানে চিল্লাইতেছে। তো আমি দৌড়ায় ওই রুম থেকে গেছি, যাওয়ার পরে আমাকে বলতেছে কি দেখো চারটা কত সুন্দর না? আমি বলছি হ্যাঁ চারটা অনেক সুন্দর। তখন ও আমাকে বলতেছিল কি যে ওরকম একটা কিছু কথা বলছে, কথাটা বাট ক্লিয়ার না কিন্তু আমি বুঝতে পারছি। আমাকে বলতেছিল কি আম্মু পৃথিবীটা হচ্ছে অনেক বড় কিন্তু মানুষের জীবনটা অনেক ছোট, ওরকম কিছু একটা বলছ। তো তখন তার লাস্ট কথা ছিল আমার সাথে এরকম, তারপরে 2 দিন বেশি একটা কথা বলে নাই, টোটালি কথা বন্ধ হয়ে গেছে। মানে ও এরকম কিছু একটা বোঝাইতে বুঝতেছিল তখন যে ও হয়তো
আর কখনো কথা বলতে পারবে,
কথা বলতে পারবে না কিংবা বাঁচবে না, ওরকম কিছু একটা। কিন্তু ডক্টর সম্পূর্ণই নিষেধ করছিল তার সামনে এই কথাগুলি বলার জন্য, কিন্তু আসলে এটা হয়ে যাইতো
সামহাও, ও বুঝে ফেলতো,
বুঝে ফেলতো। আর দেখা গেছে কি আমরা অনেক চেষ্টা করতাম কিন্তু এটা হয়ে যাইতো কোনো না কোনো ভাবে। দেখা গেছে ওরকম হয়েছে, হইতে হইতে তো এখন তো হচ্ছে তার ট্রিটমেন্ট একটাই, ডক্টর বলে দিচ্ছে যে এটার কোনো নাই, সেভাবে চলতেছে। এখন হচ্ছে যে ডক্টর তো তাকে ছেড়েই দিল যে ওকে বাড়ি নিয়ে যান। তো এদিক দিয়া আমার মাসুদের সাথে আমার কোনো ভালো তো সম্পর্ক নাই, তো এদিক দিয়া হয়েছে বাড়ি যাব, বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আরেকটা সিচুয়েশন তৈরি হইলো। ওইখানে যাওয়ার পরে অদ্ভুত যে ব্যাপার সেটা বলতে হবে। যখন বাড়িতে গেলাম ছেলেকে নিয়ে, তখন হচ্ছে আমি অন্যরকম একটা পরিবেশ ফিল করলাম। আশেপাশের লোকজন, গ্রামের লোকজন তো আয়সা বলতেছে কি আল্লাহ ছেলেটা এরকম হয়েছে, বাবা মার নিশ্চয়ই কোনো পাপ ছিল, যেটা ফল হচ্ছে ছেলেটার উপরে গেল।
দিস ইজ আগলি ট্রুথ অফ আওয়ার সোসাইটি। প্রিয় শ্রোতা, আমাদের সোসাইটিতে পরিবারে কোনো একটা প্রতিবন্ধী শিশু থাকা মানে চারপাশের ফ্যামিলির সবাই এটা মনে করেন যে বাবা মায়ের কোনো অপরাধ তার সন্তানের উপর দিয়ে এটা গিয়েছে। ধর্মীয় ভাবে কোন জায়গায় আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা কোথাও কখনো এই ধরনের কথা বলেননি, কিন্তু আমরা মানুষরা মানুষকে হেয় করার জন্য, আমরা জানি না এগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে, কে করেছে, যুগের পর যুগ এই ধরনের অভিশপ্ত কথা আমরা আমাদের নিজের জীবনে ছাপ লাগিয়ে একজন মানুষকে ছোট করে চলেছি। যে মানুষটা বিপদগ্রস্ত প্রত্যেকটা ধর্ম বলে, প্রত্যেকটা সমাজের এথিক্স বলে, তাকে তুমি সাহায্য করো, তাকে তুমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমার সর্বস্ব দিয়ে চেষ্টা করো। অথচ দেখুন একটা মানুষের বিপদে একে তো না করছে আমি সাহায্য, তার মোরালিটি তাতে নষ্ট হয়ে যায়, সেজন্য অত জঘন্য রকমের একটা চিন্তা ভাবনা নিজের মধ্যে পুষে রাখছে। যারা হ্যালো 8920 শোনেন, আমি বিশ্বাস করি এখানে অক্ষর জ্ঞান সম্পন্ন নন, শিক্ষিত, আমরা সোকল্ড মূর্খ যেটাই বলি না কেন, বিভিন্ন রকমের শ্রোতা এখানে আছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, একটা পরিবারের প্রতিবন্ধী শিশু থাকা মানে ওই প্রতিবন্ধী শিশুটাকে বিশেষ শিশু হিসেবে দেখা, মানুষটাকে বিশেষ মানুষ হিসেবে দেখা, তার প্রতি বিশেষ একটা অ্যাটেনশন দেয়া, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, এবং ওই ধরনের মনোভাব তো পোষণ করার প্রশ্নই ওঠে না। বরং যদি কেউ পোষণ করে তাকে খুব সুন্দর করে বোঝানো যে এও মানুষ এবং এর বাঁচার অধিকার আছে খুব সুন্দরভাবে। আর আমরা যারা সুস্থ মানুষ, দুটো হাত আছে দুটো পা আছে, সুস্থভাবে চিন্তা করতে পারি, তারা যদি তাকে অসুস্থভাবে চিন্তা করি, আমরাই মূলত আমাদের মানসিক জায়গা থেকে প্রতিবন্ধীদের মতো আচরণ করছি। আমরাই আসলে এক্স্যাক্ট প্রতিবন্ধী, ওরা প্রতিবন্ধী না। এই জিনিসটা যেন আমাদের সবার মাথার মধ্যে থাকে। প্লিজ অন্তত এই ট্যাবুটাকে কোনোভাবেই নিজের মাথায় প্রশ্রয় দেবেন না যে বাপ মায়ের কোনো অপরাধের কারণে সন্তানটা আসলে এইভাবে এফেক্টেড হয়। প্লিজ নেভার ডু দ্যাট।
তো তারপরে এরকম বলতে থাকলে হচ্ছে এমনিতেই হচ্ছে ছেলেটাকে নিয়ে মানে সহ্য করতে পারতেছি না। আর আমার ছেলেটা মাশাল্লাহ অনেক সুন্দর চেহারা, ওকে আমি মুরার মধ্যে দাঁড়ায় মাথা আশ্রয় দিতে হয়, সে এত লম্বা এত সুন্দর চেহারা। এরকম যাইতে যাইতে দেখা গেছে কি ঠিক আছে আশেপাশের মানুষ বলে সেটা মেনে নিলাম, কিন্তু যখন আমার শ্বশুর শাশুড়ি ওনারাও বলতে শুরু করলো, মানে তখন আর ঠিক সহ্য করতে পারি নাই। তারপর হচ্ছে মানে এটা নিয়ে লাগতে লাগতে আমার শ্বশুর এক পর্যায়ে খুব বাজে বিহিত পড়া, ইভেন আমাকে উনি একদিন আমার উপর হাত উঠাইছে, কথা কাটাকাটি করতে করতে আমার উপর হাত উঠাইছে। তো ওইখানে আমার হাজবেন্ড তো সামনে ছিল, ও কিছু বলে নাই। আমি সেদিনই আবার বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে নরসিংদীতে আলাদা একটা বাসা নিলাম, নিয়ে এখানে উঠে গেলাম। তো তখনই হচ্ছে আমার ফিনান্সিয়াল প্রবলেম গুলি শুরু। তো তখনই তখন আমার টাকা দরকার, কারণ আমার হাতে টাকা নাই, আমাকে তো সাপোর্ট দিবে না। আর আমি চলে আসছি তখন এই জন্য যে আমি যদি ওইখানে থাকি, দেখা গেছে ওদের সাথে লাগতে লাগতে আমার ছেলের সামনে এগুলি এসা পড়ে, তো ওর প্রভাবটা আমার প্রভাবটা ওর উপর পড়তেছে। তো আমি চাচ্ছিলাম যে আমি নাই থাকি, ওরাই ওদেরকে করলো, কিন্তু সে এগুলি না বুঝুক, ভালো থাকো, আমি যাচ্ছি আসবো দেখবো, এরকম চলে গেছি। চলে যাওয়ার পরে তো শিপন আমি বলছি যে আমার তো মানে চলে আসছি, তো ও নিজে থেকেই বলতেছে যে হ্যাঁ বুঝতে পারতেছি এখন তোমার টাকা দরকার, সে আমাকে 50,000 টাকা পাঠালো।
প্রথম
হ্যাঁ প্রথম
কত সালে এটা?
এটা 4 বছর আগে হবে।
4 বছর আগে আপনাকে যে 50,000 টাকা পাঠালো, ওই সময় আর শিপনের সাথে আপনার সম্পর্কটা কি?
ওই সময় তো সম্পর্কটা ওরে আমি দেখি নাই এখনো।
দেখেন না, সেটা তো ঠিক আছে, বাট ফোনের মধ্যে অনেক ধরনের সম্পর্ক হয়ে যায় না?
হ্যাঁ ফোনের মধ্যে অনেক ধরনের সম্পর্ক হয়ে গেছে, তো ওরে তো আমি একটা পর্যায়ে তো লাভটা চলেই আসছে।
ওটা কি 50,000 টাকা পাঠানোর আগে না পরে?
এটা 50,000 টাকা পাঠাইছে, হ্যাঁ তখনও
প্রেমের সম্পর্কই চলছে।
হ্যাঁ চলতে
মানে আপনার
কথা বলতেছি, আসলে ওইরকম প্রেমালাপ বলতে তার সাথে আমার কিছুই হয়ে ওঠে নাই, কারণ হচ্ছে আমার তো তখন সময়টা ওইরকম ছিল না, যখনই ফোনে কথা বলতাম মা নয়তো ছেলে নয়তো ফ্যামিলি বিষয়গুলি ওরকম থাকতো, এর
মধ্যে তার উপরে সুন্দর একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে।
হ্যাঁ হ্যাঁ
এবং সেও আপনাকে ওইভাবেই চিন্তা করছে,
ওইভাবেই চিন্তা করেছে, এবং আমি অনেকটাই তার প্রতি এতটা দুর্বল আর এতটাই হচ্ছে ডিপেন্ড হয়ে গেছি যে আমার একটা কষ্ট হলে আমি তাকেই বলতে হবে, ওরকম হয়ে গেছে।
ওর জীবনে কেউ কি ছিল এরকম ওই সময়টাতে? আপনি জানতেন কিছু ওর সম্পর্কে?
ওই সময়টাতে ও বিবাহিত ছিল।
ও বিবাহিত ছিল?
হ্যাঁ।
ওর লাইফে কি এরকম কোনো প্রবলেম ছিল যেটা আপনার সঙ্গে শেয়ার করতো?
না ওর লাইফে ওরকম কোনো প্রবলেম আছে?
কোনো প্রবলেম ছিলই না?
না।
তারপরেও আপনার সাথে আপনাকে এভাবে এসে রিসিভ করছে?
হ্যাঁ রিসিভ।
আপনি যদি কোনো কোশ্চেন করেনি কখনো যে?
আসলে আমি তো ওই টাইমটাতে আমার কোশ্চেন করার কোনো সুযোগ ছিল না।
এক্স্যাক্টলি। এবং ওই সময়টাতে আপনি যাই পাবেন সমুদ্রের মধ্যে খড়কুটো ওটা ধরেই আপনি বাঁচার করার চেষ্টা করবেন, কিন্তু আসলে এটা কি দাঁড়ায়, এটা কি হয় শেষ পর্যন্ত? আমরা আসলে প্রতি মুহূর্তে আমাদের সারাউন্ডিং থেকে বিভিন্ন রকমের সাহায্য নিয়ে বাঁচার চেষ্টা করি, শেষ পর্যন্ত আসলে তা আমাদেরকে কি বাঁচতে দেয়? আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, বিরতির পর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব, মাত্র 4 মিনিটের ব্রেক।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, এবিসি পরিবারে যোগ দেবার এক দুর্দান্ত সুযোগ, হয়ে যান এবিসি ফ্যান ক্লাব মেম্বার এবং অংশ নিন এবিসির জনপ্রিয় সব অনুষ্ঠান সহ নানা ইভেন্টে। শুধু তাই নয়, আপনার এলাকায় এবিসি রেডিওর প্রতিনিধি হতে পারেন আপনি নিজে। এবিসি রেডিও ফ্যান ক্লাব মেম্বার হতে শুধু একটি টেক্সটই যথেষ্ট। প্রথমে এবিসি স্পেস আপনার নাম, স্পেস আপনি কোন জেলায় থাকেন লিখে পাঠিয়ে দিন 2221 এই নম্বরে। এবিসি রেডিও রেডিও
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর আরো একবার আমন্ত্রণ, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। শাওন আজকে জীবনের গল্প বলছে 203তম পর্বে। যারা আমাদের জীবনের গল্প অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে চান তারা ডাউনলোড করবেন এই জায়গাটি থেকে, www.abcradiobd.fm, এখানে গিয়ে আপনি সংগ্রহশালাতে যাবেন। সংগ্রহশালায় যাওয়ার পরে আপনি হ্যালো 8920 যাবতীয় এপিসোডগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 সেরা 9টি গল্প এবং একটি অপ্রকাশিত গল্প, মোট 10টি গল্প নিয়ে জীবনের গল্প নামে একটি বই বর্ণপ্রকাশ বাজারে এনেছিল গত বই মেলাতে। যারা রকমারি.com এর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং যারা এখনো সংগ্রহ করতে পারেননি তাদেরকে বলবো খুবই সহজে বাসায় বসে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। এবারের বইমেলায় রকমারি.com এর বেস্ট সেলার, ওয়ান অফ দ্য বেস্ট সেলার বুকটা হচ্ছে জীবনের গল্প আমার সম্পাদনাতে। বইটি যদি আপনি সংগ্রহ করতে চান বাসায় বসে আপনি ফোন করবেন যে নাম্বারে 16297, আমি আবারও বলছি 16297, এই 16297 নম্বরে ফোন করলে কিন্তু আপনি এটা কালেক্ট করতে পারবেন। একটু আগে আমাকে ফেসবুকে একজন বন্ধু টেক্সট করেছেন এই বিষয়টি জানার জন্য, যে কারণে আমি রিপ্লাই দিলাম, অনেকেই আমাকে জিজ্ঞেস করতে থাকেন। যাই হোক, আমরা শাওনের জীবনের গল্পে আবারও ফিরতে চাই। হ্যাঁ শাওন, যেখানটা আমরা ছিলাম তারপর?
হ্যাঁ তারপরে তো চলে গেলাম ওইখানে, ও হচ্ছে টাকা দিল, তো ওরে আমি আবার একটা কোশ্চেন করছি যে আমি তো, তুমি তো আমাকে দেখলাই না, আমিও তোমাকে দেখি নাই, তুমি আমাকে টাকা দিয়ে দিস, বলে কি আমি যাকে টাকা দিছি তাকে বিশ্বাস করি টাকা দিছি, সে চলে গেলে আমার কোনো আপত্তি নেই। বলছে আমি তো মোবাইলটাও বন্ধ করে দিতে পারতাম। ও বলে কি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি এটা করবা না, তো গেলো টাকা দিল, ওরকম টুকটাক এটা সেটা করতে করতে খরচ হয়ে গেল। খরচ হয়ে গেল। এখন কিছুদিন পরে আবার যেটা হয়েছে যে আমি বাড়িতে যাচ্ছি না, কিছুদিন মানে চলে আসছি যাচ্ছি,
বাড়ি মানে নিজের বাড়ি
না আমার শ্বশুর বাড়ি,
শ্বশুর বাড়ি।
তো এখানে হচ্ছে যে ও এরকম ভাবে টাকা দিতেছে, লাগতেছে টাকা দিতেছে, ও আবার ওরকম টেক কেয়ার করতেছে, কি খাচ্ছে, কি পড়তেছে, কি
করতেছে,
এভরিথিং যা আছে, অলওয়েজ যা আছে সব।
আচ্ছা,
তো গেল। এটা যাওয়ার পরে একটা সময় হচ্ছে আমার মায়ের টাকা টোটাল চিকিৎসা করতে টাকা খরচ হয়েছে প্রায় 33 লক্ষ টাকার মতো। তো এখানে আমার চিকিৎসার মধ্যে মধ্যে হচ্ছে মানে একটু প্রবলেম হয়ে গেছিল, টাকার কেস টাকা ছিল। তো আমি একদিন বলছি এরকম এরকম তো প্রবলেম হয়েছে, পরে বলে কি কত টাকা শর্ট আছে, আমি বলছি মনে হয় 2-3 লাখ টাকা শর্ট আছে, বলে কি ঠিক আছে আমি পাঠাই দিতেছি। সে ওই দিন মনে হয় 80,000 টাকা পাঠাইছিল, আবার 50,000-এর পরে 80,000 টাকা পাঠাইছে, পাঠানোর পরে আবার কিছুদিন পরে আবার 1 লাখ টাকা দিছে। তো এরকম করে করে ওইটা আমার ইয়েতে চলে গেছে। আচ্ছা, গেল, এখন সে বাংলাদেশে আসবে। তো বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসার পরে ওরে যেদিন আমি ফার্স্টে দেখলাম, আমি তাকে ডাইরেক্টলি বলে ফেলছি তুমি আমাকে হেল্প করছো, এটা কিছু করছো, আমি তোমাকে দেখলাম, তোমাকে আমার ভালো লাগে না। হ্যাঁ,
দেখার পর পরে আমি
একেবারে ফার্স্ট টেস্ট মানে একেবারে স্টেট এটা বলে দিছি তারে, বলে কি আমার ইচ্ছা মন খারাপ হয়নি, তুমি ভালো থাকবা, আমার হেল্পে যদি ভালো থাকো তাহলে আমার ভালো লাগবে।
পছন্দ হলো না কেন?
ও স্মার্ট, ঠিক আছে, কিন্তু ওরে দেখে আমার কেন ভালো লাগে না আমি জানি না।
আচ্ছা,
তারপর আমি টোটাল মোবাইলটা বন্ধ করে দিলাম, 2-3 দিন তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না।
এক ধরনের কমিটমেন্ট তৈরি হয় না, এক ধরনের কি বলা যেতে পারে এটাকে, যেহেতু আপনাকে এত হেল্প করেছে সুতরাং আপনি ওখান থেকে সরতে পারছেন না?
না না, পরে 2-3 দিন যখন বন্ধ করে দিলাম তখন আবার নিজেই হচ্ছে আমি তাহলে ফোন করে আবার সরি বলছি যে আমার এটা ঠিক হয়নি, মানে মাফ করে দিও আমার এটা ঠিক হয়নি। এত কথা বলার মতো সময় সুযোগ আমার ছিল না। তারপরে দেখা গেছে কি আমি বাড়িতে যাওয়া শুরু করি, ও আবার আমাকে ইচ্ছা করেই বলতো বাড়ি যাও, ছেলেটাকে দেখো, যাই হয়েছে না হয়েছে বাড়ি যাও। সে আবার এটা বলতো তোমাকে আমি সারা জীবন করব, এবং তুমি আমার একটা সফট কর্নার, সেটা কেন কি কারণে আমি জানি না।
পৃথিবীতে হাজার রকমের সম্পর্ক আছে প্রিয় শ্রোতা, সবসময় একটা টিপিক্যাল জায়গা থেকে আমরা চিন্তা করি বলেই আমরা যখন লাভ রিলেশনশিপের বাইরে বা লাভ রিলেশনশিপের একটা স্ট্রাকচার আছে সেটার বাইরে যখন কোনো কিছু দেখি সেটা নিয়ে আমাদের বিভিন্ন রকমের কোয়েশ্চেন তৈরি হয়। এই সম্পর্কের ক্ষেত্রেও ঠিক সেটা হতেই পারে আপনার জায়গাটি থেকে, এবং জাস্টিফিকেশনের জায়গা থেকে আপনি তো চিন্তাই করতে পারেন যে হাজবেন্ড স্টিল তারপরেও একটা মেয়ে কেন এ ধরনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে জড়াবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিংবা অ্যাডাল্টারি সম্পর্ক যেটাই বলি না কেন এটা সিচুয়েশনাল কেস ম্যাক্সিমাম ক্ষেত্রেই, এবং সেটাকে খারাপ চোখে খারাপ জায়গা থেকে দেখার একটা সুযোগ আছে সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে। কিন্তু সবসময় কি সেটা খারাপ, এটাও তো একটা প্রশ্ন। কারণ কেউ কি আসলে ইচ্ছে করে এই ধরনের সম্পর্কে জড়ান? বলুন, আপনার যে পরিস্থিতি সেখান থেকে আসলে এই সম্পর্কটাকে কোনো ভাবে মানে দেখতে?
তারপরে হচ্ছে
আপনার ছেলেটা, বড় ছেলেটা কোথায় থাকে? আপনার হাজবেন্ড?
হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে থাকে।
আচ্ছা, ওকে টেক কেয়ার করতো? কেউ
ওকে টেক কেয়ার করতো, ওইখানে আমার শাশুড়ি ওকে অনেক করে, আর কাজের মহিলা আছে 2-3 জন,
ওরা ওকে টেক কেয়ার করে,
টেক কেয়ার করে, ওর বাবা তো থাকেই।
আর আপনার ছোট ছেলেটা?
আমার সাথে।
ছোট ছেলেটাকে আপনি নিয়ে আসছেন?
হ্যাঁ, নিয়ে আসছি।
আচ্ছা,
তো তারপর থেকে আমার যেটা হয়েছে ওর সাথে সম্পর্কটা হওয়ার পরে যখন আমার সাথে দেখা হয়েছে, একদিন তাকে না বলে একদিন আমরা ঘুরতে গেলাম, তার দ্বিতীয় দিন যেটা দেখা উজানবাটিতে বসলাম। তো উজানবাটিতে বসার পরে ও তো ওয়াশরুমে গেল, ওর মোবাইলটা রেখে গেল টেবিলে, যেটা আমি অক্ষম অন্যায় করছি, তার কাছ থেকে পারমিশন নেই নাই আমি, তার কাছ থেকে তার মুখ থেকে পারভেজের নাম অনেক শুনতাম, সেটা হচ্ছে তার অফিসের ম্যানেজার। তো তার নাম্বারটা চুরি করে নিয়ে নিলাম। তখন আমার আগ্রহটা এত বেশি ছিল যে মানুষটা আমার জন্য এত করে আসলে ব্যাপারটা কি, কেন করে, তার বিজনেসটা আসলে কি, আর একটা মানুষের টাকা থাকতে পারে, একজন কি এভাবে টাকা তো দেয় না।
মানুষের ভেতরে কোয়েরি একটা মারাত্মক রকমের জিনিস, আপনার ভালো হোক বা মন্দ হোক সেটার যদি যুক্তিযুক্ত উত্তর আপনি না পান সেটার পেছনে আপনার সন্দেহ কাজ করবেই। যাই হোক, বলুন তারপর।
তারপর তো আবার আরেকদিন আমার আরেকটা ইন্টারেস্ট হলো, আমি জাকির সম্পর্কে সবসময় শুনতাম, যেটা দেশের বাইরে তার ফ্রেন্ড থাকতো, সেই জাকির তখন বাংলাদেশে, ওই আমি আবার পারভেজকে ফোন দিলাম। তো পারভেজকে আমি বলতেছি কি, পারভেজ তোমার মামা তো আমাকে জাকির ভাইয়ের নাম্বারটা দিছিল, সেটা আমি হারাই ফেলছি, প্লিজ তুমি আমাকে আবার জাকির ভাইয়ের নাম্বারটা দাও। নাম্বার দিছে, তখন আমি জাকির ভাইকে ফোন দিছি, জাকির ভাই আপনি কোথায় আছেন, আমার পরিচয়টা আপনি নাই জানলেন, আমি যখন আপনার সাথে মানে সরাসরি দেখা করবো তখন জানবেন। যাওয়ার পরে আমি যখন ডিটেলস ঘটনা ওনাকে বললাম, আমি দেখলাম কি উনি আমাকে ভালো কিছু রেসপন্স করে নাই, আমি যে বিষয়গুলি না জানি সেই বিষয়গুলো উঠে আসতে লাগলো।
কিরকম?
যে শিপনের তো অনেক টাকা আছে, তার তো এই ধরনের মেয়ের সাথে অনেক ফিজিক্যালি রিলেশনে জড়ায়া অনেক মেয়েদের পিছনে টাকা খরচ করছে, কিন্তু আমার জন্য সে এতটুকু করছে এই টাকা থেকে আমি এটা ওনাকে বলি নাই, না বলাতেই উনি আমাকে এত কিছু বলে দিচ্ছে। তো বলে দেওয়ার পরে আমার ইন্টারেস্টটা আরো বেশি হতে লাগলো।
কেন?
মানে এই কথাগুলি জানার পরে
ইন্টারেস্টের
কারণটা হলো অনেকগুলি মেয়ের নাম আসছে এখানে, তাহলে আমার সন্দেহ হইতেছে যে সে কি করতেছে, বাট কি করতে চাইতেছে আমি তো বুঝতে পারতেছি না।
আচ্ছা, এখানে আপনার কাছে আমার একটু ফুল স্টপ দিয়ে কিছু কোয়েশ্চেন আছে। এই যে যখন আপনি কোয়েরিটা করছেন, এই কোয়েরির আগ পর্যন্ত সে আপনাকে আনুমানিক কত টাকা হেল্প করেছে?
এটার আগ পর্যন্ত আমাকে সে আনুমানিক হেল্প করছে প্রায়
20-22 লক্ষ টাকা এই টাকা
মানে সবকিছু আদার্স মিলায় হবে,
সবকিছু মিলিয়ে 20-22 লক্ষ টাকা আপনাকে হেল্প করেছে। এর মধ্যে আপনার সাথে কোন ধরনের কোন অনৈতিক সম্পর্ক সে জড়াতে ইচ্ছা বা মনোভাব কি পোষণ করে?
না, ইচ্ছা পোষণ করে নাই, কিন্তু ফোন আলাপে দেখা গেছে মাঝে মাঝে একটু একটু
ফোন আলাপে টুকটা, আমি ওটা ওটা অন্য বিষয়, বাট আপনার সঙ্গে ধরনের সম্পর্ক হয়নি?
না, আমার সাথে
আপনার সঙ্গে যখন সে ঢাকায় মিট করেছে তখন ওই ধরনের সম্পর্ক হয়নি, কোথাও সে অফারও করেনি?
না, কোথাও অফারও করে নাই।
তাহলে আপনার মাথার ভিতরে কি এই একটা কোশ্চেন রেজ করা উচিত ছিল না?
না, উচিত
20-22 লক্ষ টাকা সে আপনার পিছনে ইনভেস্ট করলো, ইনভেস্ট বলবো না আমি, আপনাকে দিল এবং আপনার সাথে এই ধরনের কথা বলার সুযোগও ছিল যদি আপনি তাকে লাভ করেন। হ্যাঁ, সেই অর্থে আপনার কোয়ারিটা করা উচিত হচ্ছে না, কারো ব্যক্তিগত জীবনে ঘাটাঘাটি করাটা উচিত।
হ্যাঁ, এখানে একটা কথা বলতে হবে, এটা সে যখন এটা জানছে তখন আমাকে বলছিল বা আমার ফ্রেন্ডকে বলছিল যে ওকে না করো, যে আমারকে খুঁচাইতে
না খুঁচাইতে।
তখন আমি জাকির ভাইয়ের সাথে দেখা করার পরে রাস্তায় এসে ওকে আমি ফোন দিই, ফোন দেওয়ার পরে ও ঘুমাইতেছিল দেশের বাইরে। তখন আমি বলছি, আচ্ছা শিপন, শানুকে, সুমনাকে, এমন কিছু নাম আসলো, শম্পাকে। ও আমার বলে কি, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? কার কাছ থেকে কি শুনছো? বলে ক্ষিপ্ত, অনেক ক্ষিপ্ত। তারপর আমার বলে কি লাস্টে, আমি এমনই, তোমার কোনো প্রবলেম, তোমার ইচ্ছা হলে থাকো, না ইচ্ছা হলে চলে যাও।
একটা মানুষ এভাবেই এভাবেই টেম্পার্ড হয়। আপনি আচ্ছা, আপনি কোয়ারিটা কেন করলেন আমাকে এই প্রশ্ন? আপনি তো ভালোই ছিলেন, আপনি কোয়ারিটা?
হ্যাঁ, আমি ভালোই ছিলাম। আমি কোয়ারিটা করছি একটা কারণে, এখানে একটা ঘটনা আমার বলা হয় নাই। ওর সাথে একদিন উত্তরায় আমি বসেছিলাম, সেটা সকালবেলা ছিল, 10টার দিকে হবে। বসে থাকার পরে ওর মোবাইলে একটা ফোন আসছে, তো মোবাইলটা বারবার ফোন আসতেছে। ও চাচ্ছিল মোবাইলটা ফোনটা বন্ধ করে দিতে, কিন্তু ওর হাতের চাপ লেগে মোবাইলটা বন্ধ না হয়ে সেটা লাউড হয়ে গেছে।
আচ্ছা,
হ্যাঁ, তো ওইখান থেকে একটা মেয়ে তাকে বলতেছিল যে ভাই আপনি বারবার কেন লাইনটা কেটে দিচ্ছেন, ভাবি কি পাশে? তখন আমি মনে করলাম যে এনিথিং রং। হ্যাঁ, তো সেই দিন আমি অনেক কান্নাকাটি করছি এবং ওরে আমি বলছি যে আসলে কে সেটা আমাকে খুলে বলো। ও মেয়েটার বাড়ি ছিল গোপালগঞ্জে, তো সে আমাকে যেটা বললো আমার পায়ে ধরা মাপ পর্যন্ত চাইছে সে।
আমি ইটস কোয়াইট অ্যাবসার্ড রিলেশনশিপ। একটা হচ্ছে যে আপনাকে সে বউ হিসেবেও চায় না, আপনাকে গার্লফ্রেন্ড হিসেবে দেখে, সো কল্ড গার্লফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ডের সাথে যে ধরনের সম্পর্ক হয় সে ধরনের সম্পর্ক না, তার স্টিল ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা নিশ্চয়ই আছে। তাহলে আপনাদের এই আরেকটা মেয়ে নিয়ে সমস্যা হওয়া, কান্নাকাটি হওয়ার মানেটা কি? মানে
মানে আমি চাচ্ছিলাম, তাকে বারবার কোশ্চেন করছিলাম যে তোমার যদি কিছু সত্যতা থেকে থাকে তোমার লাইফে,
নিয়ে আপনার সমস্যাটা কোথায়? আপনি তো সেই ধরনের সত্যের ফেস হবেন না।
হ্যাঁ,
আপনি তো তার আরেকটা গার্লফ্রেন্ড হচ্ছেন না, আপনি তার ওয়াইফও হচ্ছেন না।
কিন্তু হচ্ছে আমার এটা খুব লাগতো, তখন কেন লাগতো আমি জানতাম না,
আপনি
মেনে নিতে পারতাম না। হ্যাঁ, তখন থেকে আমার সন্দেহটা শুরু। ঠিক আছে, তো তখন আমি এখানে আরেকটা কথা বলে রাখি আপনাকে, ওই জায়গাটা থেকে তখন আমি যে শানু মেয়েটা ওর সাথে, ও তখন দেশের বাড়ি চিল্লাইতেছে, ও না করতেছে, ওর বাড়ি হচ্ছে সফিপুর। হ্যাঁ, সফিপুর, ওর একটা পার্লার আছে, আমি সেখানে চলে যাই।
আপনি এতটা ক্রেজি হয়ে যান?
হ্যাঁ, আমি ঠিকানা নিয়ে ওখানে চলে যাই। শানুর কাছে যাওয়ার পরে আমি ফার্স্টে পার্লারে কাজ করাই, ওর পার্লার আছে। দ্বিতীয় দিন হচ্ছে তার আমি পরিচয় দিই যে শিপনের ব্যাপারে কিছু বলো, তো ওই মেয়েটা সবকিছু বলে দিচ্ছে আমাকে।
কি বললো?
তার সাথে একটা সম্পর্ক ছিল, কি কি হয়েছে না হয়েছে, ওই মেয়েটা তো আমাকে ফিজিক্যাল রিলেশন ছিল সেটা না করছে, কিন্তু জাকির ভাই যেটা জানতো সম্পূর্ণ ঘটনা, উনি আবার বলছে যে ওই মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন ছিল।
আচ্ছা, এই শারীরিক সম্পর্কের জায়গায় সে কত কি পরিমাণ টাকা পয়সা ইনভেস্ট করেছে?
হ্যাঁ, ওইখানে যেটা ইনভেস্ট করছে আমি যেটা শুনলাম হয়তো 5 লক্ষ বা 6 লক্ষ এরকম টাকা হবে, মানে তাকে পার্লারটা করে দিছে সে।
অদ্ভুত, আমি তো দেখতে পাচ্ছি যে এখানে মানে অন্যরকম এক রূপ এক ভদ্রলোকের, এটা ভদ্রলোক না ভদ্রলোক আমি ঠিক কি বলবো বুঝি না, মানে এক ধরনের অন্যরকমের মানসিক সম্পর্ক এবং সেখানে প্রচুর পরিমাণ অর্থ দেয় এবং তারপরে সেই সম্পর্ক থেকে সরে আসা বা ডিটাচ, হোয়াটএভার ইট ইজ।
আচ্ছা ঠিক আছে, তারপরে হলো এটা, তো আমি করলাম কি, টোটালি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম।
কেন বন্ধ করলাম?
বন্ধ করে দিলাম মানে আমি দেখতে চাচ্ছিলাম যে আমি যখন যোগাযোগটা বন্ধ করে দিব সে কি করে।
আমি এখানে একটু আপনাকে থামাচ্ছি, আমি একটু নোট দিতে চাই, বিশেষ করে যারা মেয়ে বন্ধু শুনছেন আজকের এই হ্যালো ইট 920 এবং একজন ছেলে বন্ধুদের জন্য, নেভার ট্রাই দিস ইন ইউর পার্সোনাল লাইফ, নেভার এভার। আপনি যদি ভালো থাকেন, সেটা বয়ফ্রেন্ডের সঙ্গে সঙ্গে হোক বা হাজবেন্ডের সঙ্গে হোক, একইভাবে ওয়াইফের সঙ্গে হোক বা গার্লফ্রেন্ডের সঙ্গে হোক, আপনি কখনোই সন্দেহের বশবর্তী হয়ে আপনার ওয়াইফ কারোর সাথে সম্পর্কিত কিনা সেটার জন্য এইরকম ফেক বা কারো দ্বারা এক ধরনের অনেকেই করে থাকেন একটা সম্পর্ক তৈরি করা, আদর্শ এই ধরনের চরিত্রের কিনা, এবং হাজবেন্ডের ক্ষেত্রে ওয়াইফ অনেক সময় করে থাকেন, এই জিনিসটা কখনোই চেষ্টা করবেন না, কখনোই চেষ্টা করবেন না। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু ফল্ট আছে এবং স্বাভাবিকভাবেই ওই ফল্ট গুলো যদি অন্য কোনো মানুষের মধ্যে না থাকে মন অটোমেটিকলি তার প্রতি দুর্বল হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে নিজে ভালো থাকার জন্য কখনো এই ধরনের ট্রাই করা উচিত না, কারণ সত্যি সত্যি যদি দেখেন যে ওই ছেলেটার প্রতি যেভাবে আপনি ফেক হয়ে তাকে ট্রাই করছেন তার প্রতি হয়তো আপনার স্ত্রী কিংবা আপনার হাজবেন্ড হয়তো দুর্বল হয়ে গেল এবং এটাই হয়তো তার ফার্স্ট দুর্বল হওয়া।
তখন আপনি কি ভালো থাকবেন? বা আপনি যেটা খুঁজে পেলেন সেটার বিনিময়ে আপনি কি কি সমাধান করবেন? সুতরাং ভালো থাকতেও অন্তত এই ধরনের চেষ্টা কোনোভাবেই করবেন না। বলুন
তো, আমি একটা সম্পর্কে যখন যাচ্ছিলাম তখন আমি তার কাছে বারবারই হচ্ছে মাপ চাইতাম, হাজার বার বলতাম যে তুমি আমাকে, তখন আমার কাছে মনে হইতো সে যদি আমার লাইফ থেকে চলে যায় হয়তো আমি বাঁচবো না। হ্যাঁ, এটা আমার মনে হইতো, কারণ আমি তো আমার তো ওই রিলেশন গুলি ভালো ছিল না, কন্টিনিউ ছিল না, বাট আমি তখন ডিপ্রেশন অনেক ফিল করতাম, তো আমার কাছে তার সম্পর্কটা অনেক দামি মনে হইতো। আমি তাকে বারবার পায়ে ধরতাম যে আমি তোমার পায়ে ধরি, তুমি আমাকে ছেড়ে যাও না। হ্যাঁ, আমাকে যখন আমার সাথে কন্টিনিউ না করবা আমাকে বলবা যে আমি আর পারতেছি না, এখানে স্টপ করা উচিত। ওদিক দিয়ে আবার জাকির আমাকে এগুলি বলছে, দেখা জাকির তার রুম পার্টনার ছিল, তাকে ঘর থেকে বের করে দিচ্ছে, সে বাংলাদেশে আসছে, আসার পরে ও এখানে একটা ব্যাপার ছিল যেটা 8 লাখ টাকার একটা ফল ছিল তার সাথে। আমি ওই ফ্লেক আইডির মেয়ে হয়ে আমি বলছি যে আমার এরকম এরকম প্রবলেম, পড়াশোনা করতেছি, বাবা মার সাথে এরকম হচ্ছে না, আমার একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, তো ওই ছেলে তো আমাকে বিয়ে করবে, এখন তুমি যদি চাও তোমার সাথে আমি রিলেশনটা কন্টিনিউ করি, আমার মার ওই ছেলেটার সাথে এরকম টাকা পয়সা নিয়ে লেনদেন আছে, তুমি যদি এটা দিয়ে দাও আমাকে তাহলে এনাফ, ওটা করবে না। এখানে আরো অনেক অনেক কথা আসছে,
অনেক সময় ধরে করেছেন সব।
হ্যাঁ, যা করা তো ফার্স্টে আসলে শুরু হয়েছিল এটা মানে তাকে কাউন্টের জন্য, কিন্তু লাস্টে যেগুলি হয়েছে এগুলি মানে অনেকটাই, এতটাই আগায় গেছিলাম না আসতে পারতেছিলাম না বন্ধ করতে পারতেছিলাম
ফেকাডি থেকে। এটা কথা আলটিমেটলি আপনার কাছে আসছে?
হ্যাঁ, আমার কাছে আসছে। এবং ওই 8 লাখ টাকাটা কিভাবে আসছে, ওই এখানে একটা কথা উল্লেখ করা যাবে যে হচ্ছে ব্যাংকের হেড অফিসে একজন ভদ্রলোক আছে যিনি ব্যাংকে আছে, ওই টাকাটা তার অ্যাকাউন্টে আসছিল, তার অ্যাকাউন্টে আসার পরে তার নাম্বারটা তার কাছে রয়ে গেছিল, সে এভাবে ধরতে পারছে আর কি। ওই নাম্বারটা ফলো করে ওই ব্যাংকে গেলো, যাওয়ার পরে ওই ভদ্রলোক আবার আমাকে যখন টাকাটা দিল তখন এটা ভিডিও ফুটেজে সামনে টাকাটা দিল আর কি।
তখন ওই ভিডিও ফুটেজ আসলে দেখেছে
না, দেখে নাই, কিন্তু ওই ভদ্রলোক সেটা রাখছিল। ওই ভদ্রলোক মনে করতো আমার জবের যদি কোনো প্রবলেম হয়, সে ভদ্রলোক হিন্দু ছিল, খুব ভয় পাইতো। ও আরেকটা ঘটনা হচ্ছে, বাংলাদেশে আসার আগে তার 8 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তো 7 লাখ টাকা পাঠাইছে।
7 লাখ টাকা একবারই পাঠিয়েছে?
না, একবারে পাঠায় নাই, ওইটা গত রমজানে পাঠাইছে, তো দুইবারে পাঠাইছে, এরকম এক মাসের মধ্যেই পাঠাইছে। তারপরে হচ্ছে
ওই মেয়েটার সঙ্গে কথা বলতো, মানে আপনি কথা বলতেন, চাইনিজ মোবাইল থেকে ভয়েস চেঞ্জ করে কথা?
হ্যাঁ, ভয়েস চেঞ্জ করে। কিন্তু আমি যে তাকে এতবার, আমি যেই জায়গায় আমার সাথে বসতো কথা বলতো ওই জায়গাগুলি আমি বারবার হচ্ছে সেখানে রাখতাম,
মাথায় থাকতো না এগুলো,
মাথায় থাকতো না। কিন্তু তার যে বক্তব্য ছিল যে সে নাকি এটা ধরার জন্যই হচ্ছে, যে আসলে তখন সে এটা কনফিউশনে ছিল এটা কে ধরার জন্য। কিন্তু আমার কোয়েশ্চনটা হলো, যখন সে বাংলাদেশে আসলো তখন আমি তখন বললাম কি আমার তো আরো 1 লাখ টাকা লাগবে, তো আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে, ওই যে ফ্লেক আইডি, যে
ওর ফ্লেক আইডির নাম কি ছিল?
অ্যাঞ্জেল শাওনি ছিল,
অ্যাঞ্জেল শাওনি।
হ্যাঁ, তো তখন হচ্ছে কি যে গিফট নিয়ে আসলো, তো গিফট কোথায় আনবো? শহীদ মিনারের সামনে যাইতে হবে, মানে সেটা আমি বলছি আর কি, যে শহীদ মিনারের সামনে যাব। তো শহীদ মিনারের সামনে গেলাম, যাওয়ার পরে সেই 1 লাখ টাকা গিফট সবকিছু আছে ওকে, আরো এক্সট্রা 5,000 টাকা হচ্ছে আমার খরচের জন্য। হ্যাঁ, আর প্রত্যেক মাসে হচ্ছে মানে যেই 1 মাস কথা বলছি তার সাথে, ওইখানে হচ্ছে প্রত্যেক মাসে 25,000 টাকা করে দিত শুধু হচ্ছে আমার ওই ইউনিভার্সিটি খরচ।
তখন কি আপনার সঙ্গে কোনো যোগাযোগ ছিল তার, মানে ফ্লেক আইডি ছাড়া?
না, ফ্লেক আইডি ছাড়া আমার সাথে যোগাযোগ টোটালি প্রায় বন্ধের পথে, ভুলে গেছে সে সম্পূর্ণভাবে আমাকে।
ঠিক আছে, বলুন তারপর।
হ্যাঁ, তারপরে হচ্ছে কি ওই শহীদ মিনারে গেলাম, তো শহীদ মিনারে যাওয়ার পরে এখানে একটা নাম আসবে মোতালিব, আমার ড্রাইভার যিনি ছিলেন, গাড়ি ড্রাইভার, উনি আমাকে অনেক হেল্প করছে, আমি লোকটাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি, যথেষ্ট পরিমাণে, এবং শিপন নিজেও করত, অনেক অনেক ভালো মানুষ। তো ওই মোতালিব ভাইয়ের গাড়িটা পিছনে রাখা, তো সামনে যে শহীদ মিনারের গেটটা আছে সামনে, তো আমি আবার বলতেছি কি যে তুমি যে টাকাটার গিফটগুলি দিবা, আমার একটা ছোট মানে এক ফ্রেন্ডের ছোট ভাইয়ের কাছে দিতে হবে। তো সেই আমার এক ফ্রেন্ড আছে কণিকা, যেটা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলা আমার খুব ক্লোজ বন্ধু, সে ডিটেলস ঘটনা জানে, এবং তার সাথে আমার কোনো রকম কোনো প্রবলেম হলে কণিকাকে ফোন দিত কিংবা মোতালিব ভাইকে ফোন দিত, যে তার কি হয়েছে, সে কেন ফোন ধরে না, তার সাথে এই প্রবলেমগুলি হয়েছে। তো গেল, এটা যাওয়ার পরে আমি পিছন থেকে দেখতেছি কি যে সুন্দর করে সে আয়সা গাড়িটা তার থামলো ওই ইয়ের সামনে, ওই সামনে সতীশ
আসে। তার আগে তার ছবি দেয়নি ফেসবুকে?
না, ফেসবুকে তার আগে তার ছবি দেয়নি।
আমি বুঝতে পারছি যে মানে টাকা একটা মানুষের কাছে কত বেশি হলে
না। তারপরে আরো কিছু কথা আছে, ও যখন গাড়িটা এসে থামলো তখন দেখলাম কি তার ড্রাইভার গাড়িটা দরজাটা খুললো, সে সুন্দর করে নেমে ওই ছেলেটাকে মানে গিফটটা টাকাটা দিয়ে আবার 1 মিনিটের মধ্যে গাড়িটা এখান থেকে চলে গেল। তারপরে এখানে আসলাম, আসার পরে টাকা দেখলাম, এই এই যা আছে সব দেখলাম, হ্যাঁ যেটা হইলো। তারপরে হঠাৎ করে আমি একদিন আমি শাওন তাকে ফোন দিলাম যে শীতল, তো বাংলাদেশে আসছো, এখানে আরেকটা কথা হচ্ছে, যেটা পারভেজ যে ছেলেটা আছে তার যে ম্যানেজার, ও সবসময় আমাকে বৌমনি বলে ডাকতো, সে সবসময় চাইতো কি তার বিয়েতে আমি আর ওর মামা একসাথে যাব। তো হঠাৎ করে তার বিয়ে ঠিক হয়ে গেল, তো সে আমাকে দাওয়াত দিল, ওরে ফোন দিল। তো সে বাংলাদেশে আসার পরে আমাকে হঠাৎ করে ফোন দিছে যে শাওন পারভেজের বিয়েতে কি তোমার দাওয়াত? আমি বলছি হ্যাঁ আমার দাওয়াত। তো ও বলতেছে কি আচ্ছা কালকে যে পারভেজের বিয়েতে যাবো, কাবিন হবে ওর, কি নিবো? তো ঢাকায় তো সব দোকান বন্ধ হয়ে গেছে, তুমি তোমার নরসিংদী থেকে একটা চেন নাও, একটা কানের দুল নাও, আসো আমি কালকে তোমাকে টাকা পে করবো। তো আমি নিলাম, নিয়ে পারভেজের বিয়েতে আমি আমার গাড়ি নিয়ে গেলাম, ও ওর গাড়ি নিয়ে গেল। যাওয়ার পরে তার সাথে আমার সেই 3 মাস পরে কথা বা দেখা, আমার দেখি হঠাৎ করে বলতেছে তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো, অনেক কথা হয়েছে, চলে আসলাম। তো ফেরিতে আমার গাড়ির ফেরির যে টিকিট কাটা টাকাটা সে সেটা করতে দেয় নাই, সে নিজেই কাটলো। ফেরিতে উঠলাম, ফেরিতে বসে তার সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়ে গেল। আমি তাকে কিছুটা ইঙ্গিত করছিলাম ওই অ্যাঞ্জেল সাউন্ড সম্পর্কে, সে বোঝে নাই নাকি কথা এড়ায় গেছে। কিন্তু সেদিন তার মনে হয় কিছুটা সন্দেহ হয়েছিল। সেদিন করলো কি, সে একবার হচ্ছে আমার মোবাইলে ফোন দিচ্ছে, আবার হচ্ছে অ্যাঞ্জেল সাউন্ডের মোবাইলে ফোন দিচ্ছে। তো দুইটা মানুষ তো আমি, তো আমি করতেছি কি, একবার এটা দিয়ে কথা বলতেছি এক রুমে এসে, আবার ওই রুমে যায় ওইটা দিয়ে কথা বলতেছি, মানে আমি প্রায় পাগলের অবস্থা, মানে আমি পারতেছি না। তো আমার বলতেছি কি যে তুমি অ্যাঞ্জেল সাউন্ড, তুমি সাউন্ড, আমি কিন্তু তোমাকে চিনে ফেলছি, তোমার এই ধরনের ফাজলামিটা করা আমার সাথে ঠিক হয় নাই। তো আমি তার সাথে এসে দ্বিগুণ পরিমাণে রাগ দেখাইছি যাতে সে বুঝতে না পারে এটা আমি। গেলো, বন্ধ হলো। তো আমি তার একদিন বললাম কি যে তোমার সাথে আমি একটু দেখা করতে চাই, আমি সাউন্ড হয়ে তারা বললাম কি যে শিপন আমি তোমার সাথে দেখা করতে চাই। কোথায় দেখা করতে চাও? যে আমি সবসময় যে জায়গাটায় তার সাথে দেখা হইতো ওই জায়গাটাই আসতে বলছে। আসছে, আসার পরে আমি তাকে বললাম কি তুমি আমার সাথে কেন এতদিন যোগাযোগ করো নাই? বলে কি আমি খুব ব্যস্ত ছিলাম, আমার নতুন শোরুম নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, ওইখানে তার 3টা শোরুম আছে, তো আমি সময় পাই নাই।
কিসের শোরুম?
কাপড়ের শোরুম। তার তো বিজনেসটাই হচ্ছে বাইরের, বাংলাদেশ থেকে হচ্ছে তার
অফিসের
শিপমেন্ট। আমি তাকে বলছিলাম আচ্ছা সাউন্ড, অ্যাঞ্জেল সাউন্ড কে? হঠাৎ করে সে মানে একটু কেমন হয়ে গেল। তারপর আমি বলছি কি আমার দিকে ভালো তাকায় দেখো তো, অ্যাঞ্জেল সাউন্ড ওনার কেমন জানি হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে কথা বলতেছেন। এইখান থেকে চলে আসলাম, আমি যখন এটা বললাম যে আমি সাউন্ড, তখনও সে বোঝে না, আমি আবার অ্যাঞ্জেল সাউন্ড হয়ে বলছি কি আমার 3 মাসের খরচটা তুমি দাও নাই। তারপরে সে 25,000 টাকা আবার দিল।
আমি মানে অদ্ভুত মানে হয়ে যাচ্ছি যে মানুষজনের কাছে টাকা বেশি হলে কি মানে সমস্যা হয় নাকি? আর এই ধরনের নব্য হাতেনতায়ের সন্ধান যদি গণমানুষ মানে অপমর্যনা সাধারণ পেয়ে যায়, তাহলে যে কেউ তো তার সাথে এরকম তাকে এরকম ফেক আইডি রিলেশনশিপ। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই জায়গাটিতে, মাত্র 5 মিনিটের ব্রেক, এবং 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আর জে কিবরিয়ার সাথে।
হ্যালো 8920 ক্লোজ আপ, the closer the better.
আরো একবার আমন্ত্রণ, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএমএডি 9.2। শাওন রয়েছে এখানে জীবনের গল্প বলার জন্য, শাওনের জীবনের গল্পের একেবারে শেষ পার্টে রয়েছি আমরা, শাওনের কাছেই ফিরতে চাই। আর যারা জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। হ্যাঁ শাওন।
হ্যাঁ, তারপরে হচ্ছে যেটা শুরু তার সাথে তো এরকম এরকম হয়ে যাইতেছে। তারপর সে ওই ব্যাংকের ওই লোকটাকে হচ্ছে ডাকলো, ডাকার পরে ও আমার খুব সুন্দর করে বলতেছে কি তুমি আমার সাথে লাস্টবারের মতো দেখা করো, মানে ও যাচাই করতে চাইছিল যে এটাই আমি। তো বহুবার সে আমাকে আবার বলছে যখন জানাই, মানে কিছুটা বুঝতে পারছে আমি যে এটাই তুমি, তখন আমি অনেকবারই না করে গেছি, কিন্তু লাস্টে যখনই আমি বলছি যে হ্যাঁ ফ্লেকারিটা আমারই দেওয়া ছিল, আমি তোমাকে করতে চাইছিলাম কাউন্ট, তুমি কেন টাইপে পড়লা? সে যেটা করে গেছে আমার ড্রাইভারের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, তখন থেকেই হচ্ছে স্টপ সে বন্ধ করে দিল। কিন্তু সে সবার কাছেই বলতে থাকলো, তখন আমাকে খুব বাজে ভাবে তখন প্রেজেন্ট করতে থাকলো যে আমি তার টাকাটাকেই ভালোবাসতাম, এবং সে আমাকে লাস্টে বলছিল যে একটা মেয়েকে পাইতে হলে 5,000 টাকাই যথেষ্ট, 30,00,000 টাকার দরকার নাই। তো আমি তাকে এটাই বলতে চাচ্ছি আমি তার টাকাকে ভালোবাসি নাই, যদি আমি তার টাকাটাকেই ভালোবাসতাম তাহলে আমার এত কাউন্টের দরকার ছিল না, আমি টাকা পাইতাম দিব্যি থাকতাম, এত কিছু তো জানার প্রয়োজন ছিল না।
আপনার প্রতি আমাদের যথেষ্ট রকমের ক্ষোভ আছে, যারা তখন রেডিও শুনেছে তারা বিভিন্ন রকমের টেক্সট করেছে, প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আপনার ছোট ছেলেটা আপনার সাথে, হ্যাঁ, বড় ছেলেটা আপনার সাথে না কেন?
আমি তো আসছি তো কোশ্চেনগুলি।
না, কিন্তু বড় ছেলেটা আপনার সাথে না কেন?
আমি যখন খাওয়াইতাম তখন আমার শাশুড়ি বলতো, আরে ওর খাওয়ানোটা হচ্ছে না, ওরা আমাকে দিবে না।
বড় ছেলেকে দেয়নি
আর ওদের একটাই কথা, আমি আমার ছেলেকে আমার মতো করতে পারবো না। এখানে আরো কথা আছে, আমার শ্বশুর সব সময় বলতো যে একটাকে তো মা খাইছি, মাইরেই ফেলাইছি, আর ছোটটা আছে, এরাও বেশি দিন থাকবে না, ওটারও খাই ফেলবে।
তো ছোটটাকে তো রেখে দেওয়ার কথা, তাহলে ছোটটাকে রাখো না?
ছোটটাকে রাখে নাই, বড়টা অসুস্থ, বড়টাকে ওরাই টেক কেয়ার বেশি করতে পারবে, হয়তো আমি করতে পারবো না, তাদের ধারণাটা ছিল ওই রকম।
তো ওই ধারণা যদি তারা পোষণ করে থাকে যে আপনি ছোটটাকেও নষ্ট করে ফেলবেন, তাহলে ছোটটাকেও তো রেখে দেওয়ার কথা
না? ছোটটাকে তো আমি দেই নাই।
তো আপনার যদি সেই শক্তি থেকে থাকে যে আপনি দিবেন না, তাহলে বড়টাকেও আপনার দেওয়া উচিত।
আমি বড়টাকে কিভাবে আনবো? তাকে আনতে হলে দুইজন তিনজন লোক লাগবে, আমি তো একা উঠাই নিয়ে আসতে পারবো না। ছোটটাকে
সামহাও চুরি টুরি করে বা যেভাবে
পারি না, চুরি করে না, তাকে ধরে হাঁটায় নিয়ে আসছি, কিন্তু বড় ছেলেটাকে তো আমি একা আনতে পারবো না।
বড় ছেলেটা আপনার কাছেই ছিল একটা সময়,
মানে যখন আমি রাগ করে চলে আসছিলাম তখন আমার কাছে ছিল, যখন একটু ওদের সাথে একটু ভাব হলো তখন আইসা একদিন দেবর, আমার দেবর রাতের বেলা ওকে নিয়ে গেল যে আপনার কোনো প্রবলেম আছে, আমার যদি আমার বাবা আমার কাছে থাকে আপনি যাবেন আসবেন দেখবেন? আমি বলছি না, আমার কোনো প্রবলেম নেই, আমার ছেলেটাকে ঘুম থেকে উঠাই নিয়ে গেছে। আমি যদি এতটাই তাদের সাথে মিশতে না চাইতাম, চলতে না চাইতাম, তাহলে তো আমি তখনও দিতাম না।
ফাইন, যেই লোকটার বউ আছে, যেই লোকটার বাচ্চা আছে, সে কখনো কি আপনার স্বপ্ন দেখিয়েছে যে তার বউ বাচ্চা ছেড়ে আপনার সঙ্গে আলাদা করে?
না, সেটা কখনোই
দেখেনি। স্বপ্ন না দেখালেও যে লোকটা আপনাকে বছরের পর বছর এরকম সাপোর্ট করে গেল, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেটাও তার কন্ট্রিবিউশন। আমার প্রশ্নটা শেষ করতে দেন, এবং একই সাথে যে আপনাকে এত বড় আর্থিক সাপোর্ট দিয়ে গেছে যখন আপনার আশেপাশে কেউ ছিল না, সবচেয়ে বড় সাপোর্টটা হচ্ছে ইকোনমিক সাপোর্ট, কজ আপনার মা ক্যান্সারের রোগী ছিল, আপনাকে এরকম সাপোর্ট দিয়ে গেছে, সেই লোকটা সম্পর্কে আপনি এত কোয়ারি করতে গেলেন কেন?
আমি তো বলছি যে আমার ইন্টারেস্ট এত বেশি ছিল,
কোয়ারি করছেন ঠিক আছে, কোয়ারি করার পরে সেগুলো নিয়ে আপনি তাকে অ্যাকিউজ করতে গেলেন কেন? কারণ সম্পর্কটা আপনার সেরকম না। সম্পর্কটা যদি এরকম হইতো যে আপনি তার গার্লফ্রেন্ড বা আপনি তাকে লাভ করেন ঠিক আছে, আপনি তাকে নিয়ে ভবিষ্যতে ঘর সংসার করবেন কিছুই না, বা আপনার মধ্যে একটা শারীরিক সম্পর্ক আছে যেটা আপনি চান না যে আপনার সাথে এমন একটা পুরুষ মিলিত হচ্ছে যে আরো মেয়ের সাথে এই ধরনের কাজগুলো করে, তাও বুঝতে পারতাম, সেগুলোও ছিল না, তাহলে একটা ছেলেকে আপনি এতটা অ্যাকিউজের চোখে কেন দেখলেন? এটা কার ভুল? এটা ওর ভুল না আপনার ভুল?
হ্যাঁ, আমার তো ভুল অবশ্যই ছিল, আমার বলটা ছিল ওকে আসলে খোঁচানোটা আমার ঠিক হয় নাই, আর
যাওয়ার পরে এই যে এক ধরনের কোয়ারি করা, মানুষকে নিয়ে খোঁচানো, খুঁচিয়ে খুঁচিয়ে তাকে অ্যাকিউজ করা, সে ভালো না মন্দ সে প্রসঙ্গে আমি যাবই না, কিন্তু আপনার জায়গা থেকে আপনি যে কোয়ারি গুলো করলেন সেটার প্রয়োজন ছিল না। হ্যাঁ, কারণ মানুষের পজিটিভ দিকগুলোকে দেখেই সামনের দিকে ফোকাস করা উচিত, এটাই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এই মানুষটা তো আপনাকে কোনো ধরনের কোনো ব্ল্যাকমেইলও করেনি, যদি আমি বলি ব্ল্যাকমেইল ইন হোয়াট সেন্স, কারণ আপনাকে একটা বিপদে ফেলে দিয়েছে কোনো কিছু করে?
না, আমি ও আমাকে ব্ল্যাকমেইল করে নাই, বরং আমি না আমি তাকে এটাই করছি যে মানে যখন এরকম রাগারাগি হইতেছে, ও অনেক বাজে বিহেভ করছে, আমি অনেক বাজে বিহেভ করছি, অনেক কিছু হয়েছে।
আপনি এই যে এই জিনিসগুলো নিয়ে একটা মেয়ের কাছে গেছেন, ঢাকা থেকে বের হয়ে বরিশাল টরিশাল চলে গেছেন,
বরিশাল না সেটা হচ্ছে সবিপুর,
যাই হোক না গাজীপুর সবিপুর, তারপরে আবার এই যে ওরা আত্মীয় স্বজন সেখানেও জানাজানি হয়েছে, এত কিছুর তো প্রয়োজন ছিল না, মানে এগুলো এক্সট্রিম লেভেলের কাজ, এবং এই জায়গাগুলোতে একটু চিন্তা ভাবনা করা উচিত যে আমার আসলে সম্পর্কের এইমটা কি, আমার সম্পর্কের লক্ষ্যটা কি। সম্পর্কের লক্ষ্যের জায়গাটা যদি এখন পর্যন্ত ক্লিয়ার না থাকে, তাহলে আমি এগুলো কেন করতে যাবো? এটা আপনার চিন্তা করা উচিত ছিল আপনার জায়গাটা,
কিন্তু তখন আমার খুব মাইন্ড গেল।
এবং তারপর একটা সবচেয়ে বড় ভুলের জায়গা, আপনি স্টিল আপনি বিবাহিত, এবং আপনি যদি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিতেন, আপনি ছেলেটাকে অনেক বেশি ফিল করেন ঠিক আছে মানলাম, তাহলে আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দেননি কেন?
আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দেই নাই, কারণ হচ্ছে আমার ছেলেটা আমাকে প্রায়ই কোশ্চেন করতো যে আমার বাবা কেন এখানে আসে না, আমার বাবা কি নরসিংদীর রাস্তা ভুলে গেছে, তুমি বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করো। আমি এটা চিন্তা করতাম সব সময় যে আসলে যাই করি না কেন, সামাজিকতার বাইরে কিন্তু কেউ না, সমাজ বলে একটা কথা আছে, আর আমার দুই সন্তানের বাবা সে, আর ও যেহেতু ডিভোর্স দিতে চাচ্ছে না, ও ওরকম দায়িত্ব খোঁজ খবর নাই নিল, কিন্তু ডিভোর্সের দরকার কি, থাকুক এভাবে যেটা যেভাবে।
ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার হাজবেন্ড যদি আসে, ভালো করে বসে কথা বলে, হ্যাঁ আমি হয়তো ভুলতে পারবো না এই জিনিসটা, কিন্তু তার প্রতি আমিও যেটুকু দায়িত্ব আছে সবটুকুতেই হচ্ছে পরিপূর্ণ থাকবো।
আপনার বাবা আপনার সাথে এখনো আগের মতো সহজ
না? আবার এখানে একটা কথা আছে, আমি কিন্তু ওই জবটা ছেড়ে দিছি যখন তার সাথে
কি করেছেন, ঠিক আছে, যখন তার সাথে ইয়ে হয়েছে হয়তো কোনো কারণে রাগ করে ছেড়ে দিয়েছেন বা কোনো সিজনে করেছেন। আপনি আপনার বাবার কাছে এখনো প্রিয়জন নন, আপনার মা এত বড় একটা ক্যান্সারের রোগী এবং আমি জানি না সে কিওর কিনা, এখন কিওর নাকি
এখনো ট্রিটমেন্টের উপর চলতেছে, যতদিন
জানি না ভবিষ্যৎ কি হবে। আপনার সন্তানের নিশ্চিত মৃত্যু এবং এটা আপনি জানেন মা হিসেবে, আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক ভালো না এবং আপনি একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে গেলেন, সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জায়গাটা থেকে সেই সম্পর্কটাও নষ্ট হয়ে গেল, সেটাও আপনি বুঝে উঠতে পারেন সেই সম্পর্কটা আসলে আপনার কি ধরনের। হ্যাঁ, শুধুমাত্র ভেতরে এক ধরনের কষ্ট জন্ম হয়েছে, উগ্রতা এসছে, যে মানুষটাকে এত বেশি চাই সেই মানুষটাকে নিজের মতো করে কন্ট্রোল করার একটা টেন্ডেন্সি, এটা মন থেকে অটোমেটিক্যালি জন্ম হয়, সেই জায়গাগুলোতে নিজের ইচ্ছা মতো দৌড়দৌড়ি করেছেন এবং তারপরে এই সম্পর্কটাও শেষ হয়ে গেছে। কেন বললেন এই জীবনের গল্পটা আজকে আমাদের রেডিও লিসনারদেরকে, আপনি কেন বলতে আসলেন?
আমি বলছি এজন্য, ও সবসময় এমন ভাবে আমাকে প্রেজেন্ট করে যখন রিলেশনটা শেষ হয়ে গেল যে আমি তার টাকা তাকে ভালোবাসছি, তাকে কখনো ভালোবাসি নাই, এবং হচ্ছে যে আমি ভুল করছি সেটা আমি তার কাছে বারবার স্বীকার করলাম। হ্যাঁ, তার সাথে যখন আমি কোনোভাবেই হচ্ছে যোগাযোগ করতে পারতেছিলাম না, লাস্ট বারের মতো আমি এয়ারপোর্ট পর্যন্ত গেছিলাম এবং তার কাছে আমি পায়ে ধরে পর্যন্ত মাপ চাইছি, ও আমাকে আসলে মাফ করে দিক। আর আমি যেটা যখন করছিলাম যে আমি ওরে অনেক ফিল করতাম এবং এত বেশি ফিল করতাম যে আমার খুব মাইন্ডে লাগতো এই ব্যাপার গুলি, হয়তো সেজন্যই মানে এতটা বের করছি আমি। আর আমি যদি তারে লাভই না করতাম তাহলে হচ্ছে এগুলি তো আমার খোঁচানোর কোনো প্রয়োজনই ছিল না।
না, লাভই না করতেন খোঁচানোর প্রয়োজন ছিল না, লাভ করে অনেকে উল্টোটাও করে, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। এখন আপনি মানে কেন বলতে আসলেন, মানে এই প্রশ্নটার উত্তর আমরা পুরোপুরি।
হ্যাঁ, আমি তো এটাই বলতেছি যে আমি এটাই, তাকে তো আমার কখনো এইভাবে বলা হবে না, তাকে আমার কখনোই
বলার সুযোগ নাই, সে কারণে আপনি রেডিওতে এসে বললেন
বলার সুযোগ এরকম।
আমি আপনি তাকে সরি বলতে,
আপনি জানেন যখন তার সাথে আমার রিলেশনটা নষ্ট হয়ে গেছে, আমি একদিন হচ্ছে গাজীপুরে মানে রাতে 12টার সময় হচ্ছে মেন রোডের উপরে দাঁড়ায় আছি হাঁটতেছি কেন, আমাকে এক লোক বলছে কি গাজীপুরে এরকম একটা কবিরাজের কাছে যান, ও যদি রিলেশনটা নষ্ট হয়ে যায় ও আপনার কাছে ফিরে আসবে।
উই ডু, আমরা যতই লিটারেট হই না কেন, আমরা যতই মানে আধুনিক মনস্ক হই না কেন, সম্পর্কের এই জায়গাগুলোতে আমরা বকলম হয়ে যাই এবং এরকম কবিরাজের কাছে আমরা যাই, বাবার কাছে আমরা যাই, যার পর বাবা যে ঝাড়ফুঁক দেয় সেটার উপর অনেক বিশ্বাস করি।
হ্যাঁ, এবং সেদিন রাতে 2টার সময় সার্জন আমাকে বলতেছে কি যে আপনি রাতে মানে 12টার সময় আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি কোথায় যাবেন? আমি বলছি আমি গাজীপুরা যাবো। গাজীপুরের রাস্তাটা কোন দিকে? বলে কি গাজীপুরা হচ্ছে সামনে। আমি বলছি আমি কিভাবে যাবো? তো আমাকে ভদ্রলোক বলতেছে কি আপনি যেভাবে হাঁটতেছেন আমার মনে হচ্ছে কি দেখে যে আপনি কি কখনো বাসে উঠেন না? আমি বলছি আমি তো ওই লোকাল বাস ধরে ওরকম দৌড়ায় বাসে উঠতে পারবো না। তো একটা সিএনজি যাইতেছে গ্যাস নেওয়ার জন্য, ওই সিএনজি ডাক দিয়ে আমাকে উঠায় দিছে। আমি যে গাজীপুরা গেলাম যে কবিরাজের কাছে, অদ্ভুত ব্যাপার, ওইখানে যায় দেখি কি এক মহিলা বিরাট একটা বিছানা, গোল একটা বিছানার মধ্যে মানে শুয়ে আছে। তো আমি গেলাম ওর নারে মা ডাকতে হয়, তো আমিও বললাম যে মা আমি এই কারণে আসছি। তো উনি আমার তখন বলে কি যে কালো মুরগির ডিম নিয়ে আসতে হবে আর হরিণের চামড়া দিতে হবে। আমি বলছি মা আমি এগুলি আপনাকে কোত্থেকে দিব, আপনাকে আমি টাকা দিতে পারবো, আপনি আমাকে এনে দেন। এনে দিল। এখন যে বাসায় গেলাম ওই বাসায় মানে একটা পোড়া সোজা কথা যে নিচে হচ্ছে পানি উপরে হচ্ছে বাসা, ওরকম বাসা, আর তার পরিবেশ এতটাই খারাপ, এতটাই যে বাসায় একটা বাথরুম পর্যন্ত নাই। তো যে মহিলা আমাকে খাইতে দিল সেই হাত দিয়ে উনি নিজে খাচ্ছে, ওই হাত দিয়ে আমাকে পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, আর মাটির একটা পেয়ালার মধ্যে সে আমাকে খাইতে দিছে, আর একটা স্টিলের একটা গ্লাসের মধ্যে আমাকে পানি দিচ্ছে, সেটা খুব নোংরা। তো আমি তখন আমি মোতালিব ব্যাগে ফোন দিলাম, মোতালিব আপনি কোথায় আছেন? বলে কি আমি তো মাত্র ঢাকা থেকে আসছি। আমি বলছি ভাই আমি মেন রোডের উপরে দাঁড়ায় থাকবো, আপনি আমাকে এসে নিয়ে যান, আমি এখানে থাকতে পারবো না। বলে কি আপনি কোথায় কোথায় গেছেন? আমি বলছি এরকম এরকম একটা কাজে আসছিলাম, তখন আমি বলি নাই কোথায় গেছি।
মানে ধরনের কাজকর্ম করে?
হ্যাঁ, অনেক করছি,
কিছু বলার নেই, নাথিং টু সে। আপনি মানসিক ভাবে অনেক দুর্বল ছিলেন এই মানুষটির প্রতি, যে কারণে তাকে অন্যভাবে হলেও স্বপ্ন দেখেছেন পাওয়ার জন্য, কিন্তু এই স্বপ্ন দেখাতে একটা ভুল ছিল, অনেকগুলো ভুলে যাওয়ার জন্য।
এখানে আরেকটা কথা বলবো, আমি তাকে আমার মতো করে সে আসতেই হবে, পাইতেই হবে, বিয়ে করতে হবে, এটা আমি কখনোই চিন্তা করি নাই। হ্যাঁ, আমি জাস্ট তার কাছে শুধু এইটুকু চাইছিলাম সে আমার সাথে কথা বলতো। আমার সবসময় তখনই মনে হইতো ও যদি আমার সাথে কথা বলতো আমার ভালো লাগতো, মানে এই যে আমি ছেলেটার কাছে যাইতাম, বসতাম, কথা বলতাম, এই জিনিসগুলি হচ্ছে মানে অনেক শক্তি পাইতাম, মানে সাহস পাইতাম।
সেই জিনিসগুলো সে আপনাকে দিয়েছিলই, কিন্তু আপনি সন্দেহ করে করে সেই জিনিসগুলো আপনি নষ্ট করেছেন।
হ্যাঁ, আমি নষ্ট করেছি,
যেহেতু আপনার সম্পর্কের আলটিমেটলি এর বেশি কিছু চাওয়ার ছিল না, তাহলে সে কি করছে না করছে তার ব্যক্তিগত জীবনে।
এখন আমি তাকে বারবার বলছিলাম,
ফাইন, এখানে আপনাকে নিয়ে আমার একটা কথা বলার আছে, কারণ শোর জায়গা থেকে যেহেতু হয়তো ভবিষ্যতে আপনি এই রেডিও শোটা শুনবেন, সেটা হচ্ছে ভাই আপনার টাকা কি অনেক বেশি হয়ে গেছে? টাকা যদি বেশি হয়ে গিয়ে থাকে তাহলে মানব সেবায় কাজগুলো ব্যয় করুন। আপনি অনেক বড় মনের মানুষ হয়তোবা, নইলে এরকম এক একটা সম্পর্কে আপনি জড়াচ্ছেন, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছেন। আমরা আপনাকে এই অন্তরের জায়গাটাকে আমরা একটু ঘুরিয়ে দিতে চাই। বাংলাদেশের অনেক অনেক নিধি মানুষ আছেন, আপনিও বাংলাদেশি, এবং যদি সত্যি সত্যি আপনি তাদের পাশে দাঁড়াতে চান, এই মেইলি ব্যাপারগুলো থেকে বের হয়ে এসে কিছু একটা করুন, তো দেশ উপকৃত হবে। হ্যাঁ, আর আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ান, কিন্তু সেখানে এই মেইলি ব্যাপারগুলো রাখবেন না প্লিজ। হ্যাঁ, এগুলো আসলে খুব দুঃখজনক, মানে এছাড়া আর কিছু বলার নেই। আই থিঙ্ক আপনার সবকিছু বলা হয়ে গেছে, আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই। প্রিয় শ্রোতা, এই হচ্ছে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-র আজকের শাওনের জীবনের গল্প। আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। অফকোর্স ইটস আ মিস্টেরিয়াস লাইফ স্টোরি, একটু মনোযোগ দিয়ে শুনলে একটু অন্যরকমের ফ্লেভার পাওয়া যায়। সেটা হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র শাওনের জীবনটা নিয়ে চিন্তা করি, তাহলে তার জীবনে সুখের যে সন্ধানটি দিয়েছিল ওই হাঁসের ডিমের মতো আর কি, মানে হাঁস স্বর্ণের ডিম পারে, না জানি পেটের ভিতরে কত স্বর্ণ লুকোনো আছে, সুতরাং পুরো হাঁসটাকেই কেটে ফেললাম এবং তারপর দেখা গেল যে আসলে ওরকম কিছু না। তো এটা অবশ্যই আমরা সাপোর্ট করি না, এটা এক ধরনের অন্যায় সম্পর্ক, কিন্তু যদি বিপদের বন্ধু হিসেবেও তাকে দেখে থাকি, যেটা সে দেখতো, যেহেতু তাদের মধ্যে অন্য ধরনের কোনো সম্পর্ক ছিল না, শুধুই এক ধরনের লাভ ছিল, যেটা অবশ্যই তার সাথে হওয়া উচিত না, যেটা হাজবেন্ডেরই প্রাপ্য, যেহেতু হাজবেন্ডের সঙ্গে সে আছে, তাহলেও আমরা বলতে পারি যে এই ধরনের সম্পর্কের মধ্যে এই ধরনের কোয়ারি করে সে সম্পর্কটাকে নষ্ট করে বিষিয়ে ফেলার কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, আমরা শেষ করতে চাই আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। অনেক ভালো থাকবেন আপনারা, আমরা আগামী বুধবার আবারও ফিরছি ঠিক রাত 12টায় অদ্ভুত সব জীবনের গল্পগুলো নিয়ে। প্রতি মুহূর্তেই নতুন নতুন ঘটনার জন্ম হচ্ছে এবং এজন্যই প্রতিটি হ্যালো 8920 প্রত্যেকটা হ্যালো 8920 থেকে আলাদা। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।